This track was downloaded from FusionBD.com.
সব ছবিতেই একটা করে সিন্ধুক আছে কেন আনছি?
কারণ সিন্ধুকের ভেতর কি আছে কেউ জানে।
ভয়ে কখনো গাছ ছমছম করে উঠবে।
তপু, পানির নিচে অসংখ্য সিন্ধুক।
বলছিস কি? কখনো শিউরে উঠবে সারা শরীর।
পুকুরে সিন্ধুক, পুকুর পারে শয়তানের পূজারী। কি হচ্ছে এসব?
ভাববেন এও কি সম্ভব। এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর একটা আজ রাত 11টার খবরের পর শুধুই ABC রেডিও।
ABC রেডিও FM 89.2 স্বাগত সবাইকে। কুয়াশার রাতে সাথে আছি আমি শর্মিল। প্রতিবারের মতো আজও রয়েছে সুদীপ্তির গল্প এবং পরের ঘন্টা চলে যাবো আমরা কুয়াশার মূল কাহিনীতে। তার আগে নিয়ম মাফিক যা আছে সবই হবে। অনেক বন্ধু লিখে পাঠিয়েছে ইতিমধ্যে আমাকে 2221 এই নম্বরে। আরো যারা লিখতে চান তারা লিখতে পারে যেকোনো মোবাইল থেকে 2221-এ। আর একটা কথা বলছি, আজকে আপনাদের কুয়াশায় আরো কি চান, কি ধরনের গল্প শুনতে চান, কি হলে ভালো হয়, অবশ্যই সেই কথাটুকু আপনি লিখে পাঠাতে পারেন, সেটাও লিখতে পারেন। অনেকেই অনেক সময় লিখে পাঠান। আর কুয়াশায় গল্প একদিন লিখে পাঠিয়েছে যে কুয়াশায় গল্প পাঠাতে গেলে কি করতে হবে। প্রতিবারই বলে দেই, আবারও বলে দিচ্ছি, কুয়াশায় গল্প লিখতে গেলে আমাদের কি আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সেখানে পাঠাতে পারেন, আপনি বাই পোস্টও পাঠাতে পারেন। আমি প্রথমে ইমেল অ্যাড্রেসের ঠিকানা জানিয়ে দিচ্ছি, kuasha.fm8920@gmail.com। আবারও বলছি kuasha.fm8920@gmail.com। এখানে আপনি ইমেল করে আপনার গল্প পাঠাতে পারেন। আর এবিসি রেডিও ঢাকা ট্রেড সেন্টার 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর কারওয়ান বাজার ঢাকা এই ঠিকানা আপনি পোস্ট করে পাঠাতে পারেন। আর এই ফাঁকে জানিয়ে দিচ্ছি, লাইফে সব হাসি গান আর ফান জমে ওঠে সবাই যখন একসাথে থাকে। একসাথে না থাকলে মিস হবে অনেক কিছুই, তাই বন্ধুরা একসাথে থাকতে এবার গ্রামীণ ফোনের বন্ধ সংযোগ চালু করে যতবার 11 টাকা রিচার্জ করবেন ঠিক ততবার পাবেন 22 টাকা বোনাস। একসাথে 1000 মেগাবাইট এর সাথে 1000 মেগাবাইট 3G ইন্টারনেট তো আছেই, মিস করতে না চাইলে ফিরে আসুন গ্রামীণ ফোনে। আর আমার সঙ্গে আমার বেশ কিছু বন্ধু আছে, অনেক শুরুতে লিখেছেন আজকে মাহমুদুল আমিন ইকতার সন্দীপ থেকে লিখেছে, শামিন আপু আমি কাল পত্রিকায় দেখলাম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, কি বলা হয়েছে সেটা আপনি দেখেননি, সুতরাং সেটা দেখে না পাঠালে তো আমি পড়তে পারছি না। হ্যালো শামিন আপু, কেমন আছো? আশা করি আজকের কুয়াশার জোর সবে। আচ্ছা, আর একটা প্রশ্ন করেছেন, না একদম সঠিক না, সেটা দুজন দুই ব্যক্তি। সুহান লিখেছে ঢাকা থেকে, হ্যালো শামিন আপু কেমন আছেন? ভালো আছি। পার্থ লিখেছে, শামিন আপু আই লাভ ইউ। আমি তো আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে পার্থ। আমার মনে হয় যে আয়োজন আমরা করছি সেই আয়োজন বা সেটার রিলেটেড কিছু লিখে পাঠালেই ভালো হয়। আমি কেরানীগঞ্জ থেকে আব্দুর রহমান, শারমিন আপু কেমন আছেন? আমি ভালো আছি ভাই। আমি শামিম গাজীপুর কাপাসিয়া থেকে বলছি। আমি একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, তারপর অনেক কিছু হয়। আচ্ছা, এটা কি কোনো কাহিনীর ভূমিকা কুয়াশার এই জাতীয় কিছু? যদি সেটা হয় তাহলে আমি আপনি আরো লিখতে পারেন, নয় এখানেই থামতে হবে আপনাকে। ফিরোজ লিখেছে আকিলপুর কুমিরা থেকে, আই লাভ ইউ কুয়াশা, আই লাভ ইউ এবিসি রেডিও, থ্যাংক ইউ কুয়াশা টিম। নাজমুল লিখেছে বন্দর থেকে, শর্মিনাপা কেমন আছো? তোমার কুয়াশার জন্য বসে আছি। নাজিম লিখেছে আমি তোমার নিউ ফ্রেন্ড, আমার SMS-টা পড়ো প্লিজ প্লিজ প্লিজ। ইকবাল শেখ লিখেছেন, রাসেল লিখেছেন মধুপুর থেকে, হাই আপু নতুন ফ্রেন্ড ওয়েলকাম করো ওয়েলকাম। আর চাঁদপুর থেকে SM আলাউদ্দিন লিখেছেন, আপু টেক মাই সালাম, আপু আজকের কুয়াশার অপেক্ষায় আছি, জ্যোৎস্নার আলো খোলা আকাশের নিচে রাস্তায় আমি বুটস হাতিজা জুয়েল আর আমি নিউ ফ্রেন্ড, আমরা আমাদেরকে ওয়েলকাম জানাও। খুবই চমৎকার পরিবেশ আসলে আজকে রাত্রে, ভীষণ সুন্দর চাঁদ উঠেছে। তো এরকম ভয়ের আয়োজনে এরকম ফুল মুন দেখলে কিন্তু দুটো জিনিসের কথা মনে, একটা ভ্যাম্পায়ার একটা ভ্যারুস। অবশ্য দুটোর কোনোটাই আজকে আমাদের আয়োজনে নেই, আবার থাকতেও পারে, কিন্তু সেটা আমি বলবো না, সেটা পরের ঘন্টায় গেলে আপনারা জানতে পারবেন যে আজকের কুয়াশায় কি আছে। তো এই ঘন্টায় যে আয়োজন আমাদের আছে সেটা হচ্ছে গল্প আছে, আজকে সত্যজিৎ রায়ের গল্প ভূত শুনবো পরে শোনাবে সেতু। আমরা গল্পের প্রথম অংশে চলে যাচ্ছি এখন, ফিরে এসে বাকি অংশ শুনে আবার কথা বলছি। আমার সঙ্গেই থাকবেন যারা আছেন, আর আমাকে লিখে পাঠান যে কোনো মোবাইল থেকে 2221।
নবীনকে দ্বিতীয়বার হতাশ হয়ে ফিরে আসতে হলো। অক্রুরবাবুর মন ভেজানো গেল না। উত্তরপাড়ায় একটা ফাংশনে নবীন পেয়েছিল আক্রুর চৌধুরীর আশ্চর্য ক্ষমতার পরিচয়, ভেন্ট্রিলোকুইজম। খেলার নামটা নবীনের জানা ছিল না, সেটা তাকে বলে দেয় দিজু। দিজুর বাবা অধ্যাপক, তার লাইব্রেরিতে নানান বিষয়ের বই। দিজু নামটা বলে বানানটাও শিখিয়ে দিল। অক্রু চৌধুরী মঞ্চে একা মানুষ, কিন্তু তিনি কথা চালিয়ে যাচ্ছেন আর একজন অদৃশ্য মানুষের সঙ্গে। সেই মানুষ যেন হলের সিলিং এর কাছাকাছি কোথাও শূন্য অবস্থান করছে। অক্রুর বাবু তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, তারপর উত্তর আসে উপর থেকে।
অরুণাথ কেমন আছো?
আগে আপনার আশীর্বাদে ভালোই আছি। শুনলাম তুমি নাকি আজকাল সঙ্গীত চর্চা করছো।
আগে ঠিকই শুনেছেন,
রাগ সঙ্গীত?
আগে হ্যাঁ, রাগ সঙ্গীত।
গান করো?
আগে না।
যন্ত্রসঙ্গীত?
জি আগে হ্যাঁ।
কি যন্ত্র?
সেতার?
আগে না। তবে কি বাজাও?
আগে গ্রামোফোন।
হাসি আর হাততালিতে হল মুখর হয়ে ওঠে। প্রশ্নটা উপর দিকে চেয়ে করে উত্তরটা শোনার ভঙ্গিতে মাথাটা একটু হেট করে নেন অক্রুর বাবু। তিনি নিজেই যে উত্তরটা দিচ্ছেন সেটা বোঝার কোনো উপায় নেই, ঠোঁট একদম নড়ে না। নবীন তাজ্জব বনে গিয়েছিল, এ জিনিস শিখতে না পারলে জীবনে বৃথা। অক্রুর চৌধুরী কি ছাত্র নেবেন না? নবীনের পড়াশোনায় আগ্রহ নেই, হায়ার সেকেন্ডারি পাশ করে বসে আছে বছর দিনে, আর পড়ার ইচ্ছে হয়নি। বাপ নেই, কাকার বাড়িতেই মানুষ। কাকার একটা প্লাইউডের কারখানা আছে, তার ইচ্ছে নবীনকে সেখানেই ঢুকিয়ে দেন। কিন্তু নবীনের শখ হলো ম্যাজিকের দিকে, হাত সাফাই, রুমালের ম্যাজিক, আংটির ম্যাজিক, বলের ম্যাজিক, এসব সে বাড়িতেই অভ্যেস করে বেশ খানিকটা আয়ত্ত করেছে। কিন্তু অক্রু চৌধুরীর ভেন্ট্রিলোকুইজম দেখার পর সেগুলোকে নিরামিষ বলেই মনে হচ্ছে। ফাংশনের উদ্যোক্তাদের কাছে নবীন জানল যে অক্রুর বাবু থাকেন কলকাতার অ্যামহার্স্ট লেনে। পরদিনই ট্রেনে চেপে কলকাতায় এসে সে সোজা চলে গেল যাকে গুরু বলে মেনে নিয়েছে তার বাড়িতে। গুরু কিন্তু বাদ সাধলেন। কি করা হয় এখন? প্রথম প্রশ্ন করলেন ভেন্ট্রিলোকুইস্ট। কাছ থেকে ভদ্রলোককে দেখে হৃৎকম্প শুরু হয়ে গিয়েছিল নবীনের। বয়স 45 বেশি নয়, চাড়া দেওয়া ঘন কালো গোফ, মাথায় কালো চুলের মধ্যিখানে টেরি, তার দুদিক দিয়ে ঢেউ খেলে চুল নেমে এসেছে কাঁধ পর্যন্ত, চোখ দুটো ঢুলু ঢুলু। যদিও স্টেজে এই চোখে স্পটলাইটের আলোতে ঝিলিক মারে। নবীন বলল, সে কি করে?
এই শখ হয়েছে কেন?
নবীন সত্যি কথাই বলল, একটু একটু ম্যাজিকে অভ্যাস আছে, কিন্তু এটার শখ হয়েছে আপনার সেদিনের পারফরমেন্স দেখে। অক্রুর বাবু মাথা নাড়লেন।
এ জিনিস সকলের হয় না, অনেক সাধনা লাগে, আমাকেও কেউ শেখায়নি, যদি পারো তো নিজে চেষ্টা করে দেখো।
নবীন সেদিনের মতো উঠে পড়ল, কিন্তু 7 বাদেই আবার আমহার্স্ট লেনে গিয়ে হাজির হল। ইতিমধ্যে সে খালি ভেন্ট্রিলোকুইজমের স্বপ্ন দেখছে, এবার দরকার হলে সে অক্রুর বাবুর হাতে পায়ে ধরবে। কিন্তু এবার আরো বড় বিপর্যয়, এবার অক্রুর বাবু তাকে একরকম বাড়ি থেকেই বের করে দিলেন। বললেন, আমি যে শেখাবো না সেটা প্রথম বাড়ি তোমার বোঝা উচিত ছিল। সেটা বোঝনি মানে তোমার ঘটে বুদ্ধি নেই, বুদ্ধি না থাকলে কোনো রকম ম্যাজিক চলবে না, এ ম্যাজিক তো নয়। প্রথমবারে নবীন মুষ্ট পড়েছিল, এবার তার মাথা গরম হয়ে গেল। চুলোয় যাক অক্রুর চৌধুরী, সে যদি না শেখায় তবে নবীন নিজেই শিখবে, কুচ করো নেই। নবীনের মধ্যে যে এতটা ধৈর্য আর অধ্যাবসায় ছিল সেটা সে নিজেই জানত না। কলেজ স্ট্রিটে
একটা বইয়ের দোকান থেকে ভেন্ট্রিলোকুইজম সম্বন্ধে একটা বই কিনে সে শুরু করে দিল তার সাধনা। মোটামুটি নিয়মটা সহজ, ব বর্গের অর্থাৎ প ফ ব ভ ম কেবল এই কটা অক্ষরের উচ্চারণ করার সময় ঠোঁটে ঠোঁট ঠেকে, ফলে ঠোঁট নাড়াটা ধরা পড়ে বেশি। এই কটা অক্ষর না থাকলে যে কোনো কথাই ঠোঁট ফাঁক করে অথচ না নাড়িয়ে বলা যায়। কোনো কথায় প বর্গের অক্ষর থাকলে সেখানে উপায় আছে। যেমন তুমি কেমন আছো কথাটা যদি তুঙ্গে ক্যাঙ্গন আছো করে বলা যায় তাহলে আর ঠোঁট নাড়াবার দরকারই হয় না, কেবল জিভ নাড়ালেই চলে। প ফ ব ভ ময়ের জায়গায় ক খ গ ঘ উম, এই হলো নিয়ম। কথোপকথন যদি হয় এরকম, তুমি কেমন আছো? ভালো আছি। আজ বেশ ঠান্ডা পড়েছে তাই না? তা পড়েছে, বিগবি ঠান্ডা। তাহলে সেটা বলতে হবে এইভাবে, তুমি কেমন আছো? ভালো আছি। আজ বেশ ঠান্ডা পড়েছে তাই না? তা করেছে, দিগ্গি ঠান্ডা। আরো আছে, উত্তরদাতার গলার আওয়াজটাকে চেপে নিজের আওয়াজের চেয়ে একটু তফাত করে নিতে হবে, এটাও সাধনার ব্যাপার। এবং এটাতেও অনেকটা সময় দিল নবীন। কাকা এবং কিছু অন্তরঙ্গ বন্ধুকে শুনিয়ে যখন সে তারিফ পেল তখনই বুঝল যে ভেন্ট্রিলোকুইজম ব্যাপারটা তার মোটামুটি রপ্ত হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, সেই অদৃশ্য উত্তরদাতার যুগ আর এখন নেই। আজকাল ভেন্ট্রিলোকুইস্টের কোলে থাকে পুতুল, সেই পুতুলের পেছন দিয়ে হাত ঢুকিয়ে মাথা ঘোরায় এবং ছোট নাড়ায় জাদুকর। মনে হয় জাদুকরের প্রশ্নের উত্তর বেরোচ্ছে এই পুতুলের মুখ দিয়ে। তার আশ্চর্য প্রসেসে খুশি হয়ে কাকাই এই পুতুল বানাবার খরচ দিয়ে দিল নবীনকে। পুতুলের চেহারা কেমন হবে এই নিয়ে দিন পনেরো ভাবার পরে হঠাৎ নবীনের মাথায় এলো এক আশ্চর্য প্ল্যান। পুতুল দেখতে হবে অবিকল অক্রু চৌধুরীর মতো, অর্থাৎ অক্রুর চৌধুরীকে হাতের পুতুল বানিয়ে সে তার অপমানের প্রতিশোধ নেবে। একটা হ্যান্ডবিলে অক্রু চৌধুরীর একটা ছবি ছিল, সেটা নবীন সযত্নে রেখে দিয়েছিল। সেটা সে আদিনাথ কারিগরকে দেখাবে। এরকম গোফ, এই টেরি, এরকম ঝুলুঝুলু চোখ, ফোলা ফোলা গাল, সেই পুতুল যখন মুখ নাড়বে আর ঘাড় ঘোরাবে নবীনের কোলে বসে, তখন কি ব্যাপারটাই না হবে। আশা করি তার শোতে আসবে অক্রু চৌধুরী। সাত দিনের মধ্যে পুতুল তৈরি হয়ে গেল। পোশাকটাও অক্রু চৌধুরীর মতো, কালো গলাবন্ধ, কোটের তলায় কোঁচা, কোমরে গোজা ধুতি। নেতাজি ক্লাবের শশধর বোসের সঙ্গে নবীনের আলাপ ছিল। তাদের একটা ফাংশনে শশধরকে ধরে তার ভেন্ট্রিলোকুইজমের একটা আইটেম ঢুকিয়ে দিল নবীন। আর প্রথম অ্যাপিয়ারেন্সেই যাকে বলে হিট, পুতুলের একটি নামও দেওয়া হয়েছে অবশ্য ভূতনাথ, সংক্ষেপে ভূত। ভূতর সঙ্গে নবীনের সংলাপ লোকের কাছে খুবই উপভোগ্য হয়েছিল। ভূত হল ইস্ট বেঙ্গলের সাপোর্টার আর নবীন মোহনবাগানের। বাগবিতনটা এতই জমে ছিল যে ভূত যে ক্রমাগত ইস্ট বেঙ্গল বলছে সেটা কেউ লক্ষ্যই করেনি। এরপর থেকে বিভিন্ন ফাংশনে টেলিভিশনে ডাক পড়তে লাগলো নবীনের। নবীনও বুঝল যে ভবিষ্যৎ নিয়ে তার আর কোনো চিন্তা নেই, রুজি রোজগারের পথ সে পেয়ে গেছে। অবশেষে একদিন অক্রু চৌধুরীর সঙ্গে দেখা হলো নবীনের। মাস তিনেক হলো নবীন উত্তরপাড়া ছেড়ে কলকাতায় মির্জাপুর স্ট্রিটে একটা ঘর ভাড়া নিয়েছে। বাড়িওয়ালা সুরেশ মুচ্ছদ্দি বেশ লোক, নবীনের খ্যাতির কথা জেনে তাকে সমীহ করে চলে। সম্প্রতি মহাজাতি সদনে একটা বড় ফাংশনে নবীন এবং ভূত প্রচুর বাহবা পেয়েছে। ফাংশনের উদ্যোক্তাদের মধ্যে আজকাল নবীনকে নিয়ে কারাকারি পড়ে গেছে। নবীনের নিজের ব্যক্তিত্বেও সাফল্যের ছাপ পড়েছে, তার চেহারা ও কথাবার্তায় একটা নতুন জৌলুস লক্ষ্য করা যায়। হয়তো মহাজাতি সদনের অনুষ্ঠানেই অক্রুর বাবু উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের কাছ থেকে নবীনের ঠিকানা জোগাড় করেছিলেন। সেদিনের আইটেমে নবীন আর ভূতর মধ্যে কথাবার্তা ছিল পাতাল রেল নিয়ে। যেমন কলকাতায় পাতাল রেল হচ্ছে, জানো তো ভূত?
ওই না তো।
সে কি, তুমি কলকাতার মানুষ হয়ে পাতাল রেলের কথা জানো না? ভূত মাথা নেড়ে বলল, তবে হাসপাতাল রেলের কথা শুনেছি বটে।
হাসপাতাল রেল?
তাই তো শুনি, একটা বিরাট অপারেশন, সারা শহরের গায়ে ছুরি চলছে। শহরের এখন তখন অবস্থা, হাসপাতাল ছাড়া আর কি। আজ নবীন তার ঘরে বসে নতুন সংলাপ লিখছিল লোডশেডিংকে কেন্দ্র করে। লোডশেডিং, জিনিসের দাম বাড়া, বাস ট্রামের ভিড় ইত্যাদি যেসব জিনিস নিয়ে শহরের লোক সবচেয়ে বেশি মেতে ওঠে, ভূতর সঙ্গে সেই সব আলোচনা করলে দর্শক সবচেয়ে বেশি আনন্দ পায়, এটা নবীন বুঝে নিয়েছে।
আজকের নকশাটাও বেশ জমে উঠেছিল। এমন সময় দরজায় চোকা পড়ল। নবীন দরজা খুলে বেশ খানিকটা হক চকিয়ে দেখল অক্রূরবাবু দাঁড়িয়ে আছেন। আসতে পারি? নিশ্চয়ই। নবীন ভদ্রলোককে ঘরে এনে নিজের চেয়ারটা তার দিকে এগিয়ে দিল। অক্রূরবাবু তৎক্ষণাৎ বসলেন না, তার দৃষ্টি ভূতর দিকে। সে অনড়ভাবে বসে আছে নবীনের টেবিলের এক কোণে। অক্রূরবাবু এগিয়ে এসে ভূতকে তুলে নিয়ে তার মুখটা বেশ মন দিয়ে দেখতে লাগলেন। নবীনের কিছুই করার নেই, সে যে খানিকটা অস্বস্তি বোধ করছে না সেটা বললে ভুল হবে। তবে অক্রূরবাবুর হাতে অপমান হবার কথাটা সে মোটেই ভুলেনি। তোমার হাতের পুতুল বানিয়ে দিলে আমাকে? অক্রূরবাবু চেয়ারটায় বসলেন। হঠাৎ এমতি হলো কেন? নবীন বলল, কেন বানিয়েছি সেটা বোধহয় বুঝতে পারছেন। আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম আপনার কাছে, সবটুকু ভেঙে দিয়েছিলেন আপনি। তবে এটুকু বলতে পারি, আপনার এই প্রতিমূর্তি কিন্তু আজ আমাকে প্রতিষ্ঠা এনে দিয়েছে। আমি খেয়ে পড়ে আছি এর জন্য। অক্রূরবাবু এখনো ভূতর দিক থেকে চোখ সরাননি। বললেন, তুমি জানো কিনা জানি না, বারাসাতে সেদিন আমার একটা শো ছিল। স্টেজে নেমেই যদি চতুর্দিক থেকে ভূত ভূত বলে চিৎকারি শুনতে হয়, সেটা কি খুব সুখকর হয় বলে তুমি মনে করো? তোমার ভাত কাপড় আমি জোগাতে পারি, কিন্তু তোমার জন্য যে আমার ভাত কাপড়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে তা কি হবে? তুমি কি ভেবেছো আমি এটা এত সহজে মেনে নেব? সময়টা সন্ধ্যা, লোডশেডিং, টিম টিম করে দুটো মোমবাতি জ্বলছে নবীনের ঘরে। সেই আলোয় নবীন দেখল অক্রূরবাবুর চোখ দুটো স্টেজে যেমন জল জল করে সেইভাবে জ্বলছে। ছোট্ট মানুষটার বিশাল একটা দোলায়মান ছায়া পড়েছে তার ঘরে। টেবিলের উপর ঢুলু ঢুলু চোখ নিয়ে বসে আছে ভূতনাথ, অনর নির্বাক। তুমি জানো কি না জানি না, বললেন অক্রূরবাবু, ভেন্ট্রিলোকুইজমে কিন্তু আমার জাদুর দৌড় শেষ হয়ে যাচ্ছে না। আমি 18 বছর বয়স থেকে 38 বছর বয়স পর্যন্ত আমাদের দেশের একজন অজ্ঞাতনামা অথচ অসাধারণ ক্ষমতা সম্পন্ন জাদুকরের শিষ্যত্ব করেছি। কলকাতা শহরে নয়, হিমালয়ের পাদদেশে এক অত্যন্ত দুর্গম স্থানে। সে জাদু আপনি মঞ্চে দেখিয়েছেন কখনো? না, তা দেখাইনি, কারণ সেসব স্টেজে দেখানোর জিনিস নয়। রোজগারের পন্থা হিসেবে আমি সেই জাদু ব্যবহার করব না, এ প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম আমার গুরুকে, সে কথা আমি রেখেছি। আপনি আমাকে কি বলতে চাইছেন সেটা ঠিক বুঝতে পারলাম না। আমি শুধু সতর্ক করে দিতে এসেছি। তোমার মধ্যে সাধনার পরিচয় পেয়ে আমি খুশি হয়েছি। ভেন্ট্রিলোকুইজম যেমন তোমাকে আমি শেখাইনি, তেমনি আমাকেও কেউ শেখায়নি। পেশাদারী জাদুকররা তাদের আসল বিদ্যা কাউকে শেখায় না, কোনো দিনই শেখায়নি। ম্যাজিকের রাস্তা জাদুকরদের নিজেদের করে নিতে হয়, যেমন তুমি করে নিয়েছো। কিন্তু তোমার পুতুলের আকৃতি নির্বাচনে তুমি যে ধৃষ্টতা দেখিয়েছো সেটা আমি বরদাস্ত করতে পারছি না। শুধু এইটুকু বলতে এসেছি তোমাকে। অক্রূরবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। তারপর ভূতনাথের দিকে চেয়ে বললেন, আমার চুল আর গোফ এতদিন কাঁচা ছিল, এই সবে পাকতে শুরু করেছে। তুমি দেখছি সেটা অনুমান করে আগে থেকেই কিছু পাকা চুল লাগিয়ে রেখেছ। যাক, তাহলে আমি আসি। অক্রূরবাবু চলে গেলেন। নবীন দরজাটা বন্ধ করে দিয়ে ভূতনাথের সামনে এসে দাঁড়ালো। পাকা চুল, ঠিকই, দু একটা পাকা চুল ভূতনাথের মাথায় এবং গোফে রয়েছে বটে। এটা নবীন এতদিন লক্ষ্য করেনি, সেটাও আশ্চর্য, কারণ ভূতকে কোলে নিলে সে নবীনের খুবই কাছে এসে পড়ে আর সবসময় তার দিকে তাকিয়েই কথাবার্তা চলে। সাদা চুলগুলো আগেই চোখে পড়া উচিত ছিল। যাই হোক, নবীন আর এসব নিয়ে ভাববে না, দেখার ভুল সব মানুষেরই হয়। মুখ চোখের দিকেই বেশি দৃষ্টি দিয়েছে নবীন, চুলটা তেমন ভালো করে দেখেনি। কিন্তু মন থেকে খটকা গেল না। ভূতকে বইবার জন্য নবীন একটা চামড়ার কেস করে নিয়েছিল, সেই কেসে ভরে সে পরদিন হাজির হলো চিৎপুরে আদিনাথ পালের কাছে। তার সামনে কেস থেকে ভূতকে বার করে মেঝেতে রেখে নবীন বলল, দেখুন তো, এই পুতুলের মাথায় আর গোফে যে সাদা চুল রয়েছে সে কি আপনারই দেওয়া?
আদিনাথ পাল ভারী অবাক হয়ে বলল, এ আবার কি বলছেন স্যার? পাকা চুলের কথা তো আপনি বলেননি। বললে কাঁচা পাকা মিশিয়ে দিতে তো কোনো অসুবিধে ছিল না, দুরকম চুলই তো আছে স্টকে, যে যেমনটি চায়। ভুল করে দু একটা সাদা চুল মিশে যেতে পারে নাকি? ভুল তো মানুষের হয় বটে, তবে তেমন হলে আপনি পুতুল নেবার সময় তো বলতেন নাকি? আমার কি মনে হয় জানেন স্যার, অন্য কেউ এসে এ চুল লাগিয়ে দিয়েছে আপনি টের পাননি। তাই হবে নিশ্চয়ই, নবীনের অজান্তেই ঘটনাটা ঘটেছে। শেতলায় ফ্রেন্ডস ক্লাবের ফাংশনে একটা মজার ব্যাপার হলো। ভূতর জনপ্রিয়তার এটাই প্রমাণ যে ফাংশনের উদ্যোক্তারা তার আইটেমটি রেখেছিলেন সবার শেষে। লোডশেডিং নিয়ে রসালো কথোপকথন চলছে ভূত আর নবীনে। নবীন দেখল যে ভূতর উত্তরে সে যে সবসময় তৈরি কথা ব্যবহার করছে তা নয়, তার কথায় অনেক সময় এমন সব ইংরেজি শব্দ ঢুকে পড়ছে যেগুলো নবীন কখনো ব্যবহার করে না, বড় জোর তার মানেটা জানে। নবীনের পক্ষে এ একেবারেই নতুন অভিজ্ঞতা। অবশ্য তার জন্য শোয়ের কোনো ক্ষতি হয়নি, কারণ কথাগুলো খুব লাক্ষ্যিকভাবে ব্যবহার হচ্ছিল আর লোকেও তারিফ করছিল খুবই। ভাগ্যিস তারা জানে না যে নবীনের বিদ্যা হাইয়ার সেকেন্ডারি পর্যন্ত, কিন্তু এই ইংরেজি কথার অপ্রত্যাশিত ব্যবহারটা নবীনের খুব ভালো লাগেনি। তার সবসময় মনে হচ্ছিল অন্য একজন, কেউ যেন তার অলক্ষ্যে তার উপর কর্তৃত্ব করছে। শোয়ের পর বাড়ি ফিরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নবীন টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ভূতকে রাখলো বাতির সামনে। কপালের তিলটা কি ছিল আগে? না, এখন রয়েছে। সেদিন তার ঘরে বসেই নবীন প্রথম লক্ষ্য করেছে অক্রুর বাবুর কপালের তিলটা। খুবই ছোট্ট তিল, প্রায় চোখেই পড়ার মতো নয়। ভূতর কপালেও এখন দেখা যাচ্ছে তিলটা, আর সেই সঙ্গে আরো কিছু, আরো খান দশেক পাকা চুল, তার চোখের তলায় কালি। এই কালি আগে ছিল না। নবীন চেয়ার ছেড়ে উঠে পায়চারি শুরু করলো। তার ভারী অস্থির লাগছে, ম্যাজিকের পূজারী সে, কিন্তু এ ম্যাজিক বড়ই অস্বস্তিকর। যে ম্যাজিকে সে বিশ্বাস করে তার সবটাই মানুষের কারসাজি, যেটা অলৌকিক সেটা নবীনের কাছে ম্যাজিক নয়, সেটা অন্য কিছু, সেটা অশুভ। ভূতর এই পরিবর্তনের মধ্যে অশুভের ইঙ্গিত রয়েছে, অথচ এক দৃষ্টে চেয়ে থেকেও ভূতকে পুতুল ছাড়া আর কিছুই মনে হয় না। চোখে সেই ঢুলুঢুলু চাহনি, চোখের কোণে অল্প হাসি, আর খেলার সময় তার নিজের হাতের কারসাজি ছাড়া যে কোনো পুতুলের মতোই অসার নির্জীব, অথচ তার চেহারায় অল্প অল্প পরিবর্তন ঘটে চলছে। অথচ নবীন কেন যেন বিশ্বাস করে এই পরিবর্তনগুলো অক্রূর চৌধুরীর মধ্যেও ঘটছে। তার চুলে পাক ধরেছে, তার চোখের তলায় কালি পড়েছে। ভূতর সঙ্গে মাঝে মাঝে কথা বলে টেকনিকটা ঝালিয়ে নেওয়ার অভ্যাসটা নবীনের প্রথম থেকেই। যেমন আজ দিনটা বেজায় গুমট করেছে না রে ভূত?
গেজায় গুমট, তবে তোর সুবিধে আছে, ঘাম হয় না, কুতুলের আগার ঘাম।
আজও প্রায় আপনা থেকেই নবীনের মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে পড়লো, এসব কি ঘটছে বলতো ভূত? উত্তরটা এলো নবীনকে চমকে দিয়ে,
কঙ্গখল, কঙ্গখল,
কর্মফল। নবীনের ঠোঁট দিয়ে উচ্চারণটা হয়েছে যেমন হয় স্টেজে, কিন্তু উত্তরটা তার জানা ছিল না, এটা তাকে দিয়ে বলানো হয়েছে। কে বলিয়েছে সে সম্বন্ধে নবীনের একটা ধারণা আছে। সে রাত্রে চাকর শিবুর অনেক অনুরোধ সত্ত্বেও নবীন কিচ্ছু খেল না। এমনিতে রাত্রের ঘুম ভালোই হয়, কিন্তু সাবধানের মার নেই, তাই আজ একটা ঘুমের বড়ি খেয়ে নিল। একটা নাগাদ বুঝতে পারল বড়িতে কাজ দেবে। হাত থেকে পত্রিকাটা নামিয়ে রেখে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিতেই চোখের পাতা বুঝে এলো। ঘুমটা ভেঙে গেল মাঝ রাত্রে। ঘরে কে কাশলো? সে নিজে কি? কিন্তু তার তো কাশি হয়নি, অথচ কিছুক্ষণ থেকেই যেন খুক খুক শব্দ শুনতে পাচ্ছে সে। ল্যাম্পটা জ্বালালো নবীন। ভূতনাথ সেই জায়গাতেই অনর বসে আছে, তবে তার দেহটা যেন একটু সামনের দিকে ঝোঁকা, আর ডান হাতটা ভাঁজ হয়ে বুকের কাছে চলে এসেছে। নবীন ঘড়িতে দেখলো 3:30। বাইরে পাহারাওয়ালার লাঠির ঠক ঠক, দূরে কুকুর ডাকছে। একটা পেঁচা কর্কশ্বরে ডাকতে ডাকতে উড়ে গেল তার বাড়ির উপর দিয়ে। পাশের বাড়িতে কারোর কাশি হয়েছে নিশ্চয়ই, আর জানালা দিয়ে হাওয়া এসে ভূতর শরীরটাকে সামনে ঝুঁকিয়ে দিয়েছে। বিংশ শতাব্দীতে কলকাতা শহরের জনবহুল মির্জাপুর স্ট্রিটে তার এমন অহেতুক ভয় অত্যন্ত বেমানান। নবীন ল্যাম্পটা নিভিয়ে দিল,
এবং আবার অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। পরদিন ফিনলের রিক্রিয়েশন ক্লাবের বাৎসরিক ফাংশনে নবীন প্রথম ব্যর্থতার স্বাদ পেল। প্রকাণ্ড হলে প্রকাণ্ড অনুষ্ঠান, যথারীতি তার আইটেম হলো শেষ আইটেম, আধুনিক গান আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, কথক নাচ ও তারপর নবীন মুন্সির ভেন্ট্রিলোকুইজম। সকালে বাড়ি থেকে বেরোবার আগে নিজের গলার যত্ন নেবার জন্য যা করা সবই করেছে নবীন। গলাটাকে পরিষ্কার রাখা খুবই দরকার, কারণ সূক্ষ্মতম কন্ট্রোল না থাকলে ভেন্ট্রিলোকুইজম হয় না। স্টেজে ঢোকার আগ পর্যন্ত সে দেখেছে তার গলা ঠিক আছে, এমনকি ভূতকে প্রথম প্রশ্ন করার সময়ও সে দেখেছে গলা দিয়ে পরিষ্কার স্বর বেরোচ্ছে। কিন্তু সর্বনাশ হলো ভূতর উত্তরে, এই উত্তর দর্শকের কানে পৌঁছবে না, কারণ সর্দি কাশিতে বসে গেছে গলা। আর এটা শুধু ভূতর গলা, নিজের গলা সাফ এবং স্পষ্ট।
লাউডার প্লিজ
বলে আওয়াজ দিল পিছনের দর্শক। সামনের দর্শক অপেক্ষাকৃত ভদ্র, তাই তারা আওয়াজ দিলেন না, কিন্তু নবীন জানে যে তারা ভূতর একটা কথাও বুঝতে পারছে না। আরো পাঁচ মিনিট চেষ্টা করে নবীনকে মাপ চেয়ে স্টেজ থেকে বিদায় নিতে হলো। এমন লজ্জাকর অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম। সেদিনের পারিশ্রমিকটা নবীন নিজেই প্রত্যাহার করল। এই অবস্থায় টাকা নেওয়া যায় না, এমন বিভীষিকাময় পরিস্থিতি নিশ্চয় চিরকাল চলতে পারে না, অল্পদিনের মধ্যে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এ বিশ্বাসের নবীনের আছে। ভাদ্র মাস, গরম প্রচণ্ড, তার উপরে এই অভিজ্ঞতা। নবীন যখন বাড়ি ফিরল তখন রাত 11:30। সে রীতিমতো অসুস্থ বোধ করছে, এই প্রথম ভূতর উপর একটু রাগ অনুভব করছে সে। যদিও সে জানে ভূত তারই হাতে পুতুল, ভূতর দোষ মানে তারই দোষ। টেবিলের উপর ভূতকে রেখে নবীন দক্ষিণের জানালাটা খুলে দিল। হাওয়া বিশেষ নেই, তবে যেটুকু আসে, কারণ আজ শনিবার, রাত 11:00 আগে পাখা চলবে না। নবীন মোমবাতিটা জেলে টেবিলে রাখতেই একটা জিনিস দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভূতর কপালে বিন্দু বিন্দু ঘাম, শুধু তাই না, ভূতর গালে চকচকে ভাবটা আর নেই, ভূত শুকিয়ে গেছে আর ভূতর চোখ লাল। এই অবস্থাতেও নবীন তার পুতুলের দিকে আরো দু পা না গিয়ে পারল না। কত বিস্ময় তার কপালে আছে সেটা দেখার জন্য যেন তার জেদ চেপে গেছে। দু পার বেশি আগানো সম্ভব হল না নবীনের। একটি জিনিস চোখে পড়ায় তার চলা আপনিই বন্ধ হয়ে গেছে। ভূতর গলা বন্ধ কোচের বুকের কাছটায় একটা মৃদু উত্থান পতন, ভূত শ্বাস নিচ্ছে। শ্বাসের শব্দ শোনা যাচ্ছে কি? হ্যাঁ, যাচ্ছে বই কি। ট্রাফিকবিহীন নিস্তব্ধ রাত্রে নবীনের ঘরে এখন একটির বদলে দুটি মানুষের শ্বাসের শব্দ। হয়তো চরম আতঙ্ক আর প্রচণ্ড বিস্ময় থেকেই নবীনের গলা দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে পড়ল, ভূত। আর সেই সঙ্গে এক অশরীরি চিৎকার নবীনকে ছিটকে পিছিয়ে দিল তার তক্তপোষের দিকে।
ভূত নয়, আমি অক্রূর চৌধুরী।
নবীন জানে যে সে নিজে এই কথাগুলো উচ্চারণ করেনি, কণ্ঠস্বর ওই পুতুলে। অক্রূর চৌধুরী কোনো এক আশ্চর্য জাদু বলে ওই পুতুলকে সরব করে তুলেছেন। নবীন চেয়েছিল অক্রূর চৌধুরীকে তার হাতের পুতুল বানাতে, এই জিনিস নবীন চাইনি। এই জ্যান্ত পুতুলের সঙ্গে এক ঘরে থাকা নবীনের পক্ষে অসম্ভব। সে এখনই কি যেন একটা হল, একটা শ্বাসের শব্দ কমে গেল কি? হ্যাঁ ঠিক তাই, ভূত আর নিঃশ্বাস নিচ্ছে না, তার কপালে আর ঘাম নেই, তার চোখের লাল ভাবটা এখন নেই, চোখের তলায় আর কালি নেই। নবীন খাট থেকে উঠে গিয়ে ভূতকে হাতে নিল। একটা তফাত হয়ে গেছে কেমন করে জানি এই অল্প সময়ের মধ্যেই। ভূতর আর মাথা ঘোরানো যাচ্ছে না, ঠোঁট আর নাড়ানো যাচ্ছে না, যন্ত্রপাতিতে জ্যাম ধরে গেছে। আর একটু চাপ দিলে মাথাটাকে ঘুরবে, চাপ বাড়াতে গিয়ে ভূতর মাথাটা আলগা হয়ে টেবিলে খুলে পড়ল। পরদিন সকালে সিঁড়িতে নবীনের সঙ্গে দেখা হলো বাড়িওয়ালা সুরেশ মুচ্ছুদ্দির। ভদ্রলোক অভিযোগে সুরে বললেন,
কবে মশাই, আপনি তো আপনার পুতুলের খেলা দেখালেন না একদিন আমাকে, সেই যে ভেন্ট্রিকুলোজিয়াম নাকি?
পুতুল নয় বলল নবীন, এবার অন্য ম্যাজিক ধরব, আপনার যখন শখ আছে তখন নিশ্চয় দেখাবো, কিন্তু হঠাৎ এই প্রসঙ্গ কেন?
আপনার এক জাত ভাই যে মারা গেছে দেখলুম কাগজে, অক্রূর চৌধুরী।
তাই বুঝি? নবীন এখনো কাগজ দেখেনি।
কিভাবে মারা গেলেন?
হৃদরোগে,
বললেন সুরেশবাবু। আজকাল তো শতকরা 70% রোগী মারা যায় ওই রোগে। নবীন জানে, খোঁজ নিলে নির্ঘাত জানা যাবে। মৃত্যুর সময় হল গতকাল রাত 12:10।
বন্ধুরা, কুয়াশা এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা গল্প ভূত, পড়ে শোনালো সেতু। আর তোমার সঙ্গে আছি, আপনার সঙ্গে আছি আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। অনেক বন্ধু লিখে ফেলেছেন TRIPLE 21 ইতিমধ্যে। অনেকে লিখেছেন, আমি যতটুকু পারি পরের আওয়ারের গল্প শুনবার আগে আমি পড়ে দিচ্ছি, তারপর আমি রাত 12টার খবর শুনবো। রাসেল লিখেছে মোহাম্মদপুর থেকে, হাই আপু, আমি তোমার নিউ ফ্রেন্ড, প্লিজ আমাকে ওয়েলকাম করো। আর কে লিখেছে, অন্টু দেব বুড়িঘাট থেকে লিখেছে, ভূত এফএম, কুয়াশা, JSB, হ্যালো 8920, আমি লাইক করি। মুক্ত লিখেছে রামপুরা থেকে, দিদি তোমার আর রেহান দাদার ভয়েস এত মিঠা কেন? আমরা মানুষ দুটো খুব মিঠা, তাই আমাদের ভয়েসও মিঠা। ছোঁয়া লিখেছে, আমি কুয়াশা শুধু শুনি না, মনের চোখ দিয়ে দেখি, চমৎকার, এটাই চাই আমি। মোনা লিখেছে গাজীপুর থেকে, হাই নেইমিন আপু, খেলা শেষ হয়ে গেছে কবে, এখন আর নেইমিন ডেকে লাভ কি? এনিওয়েজ থ্যাংকস আ লট। তারপরে বলছি, আরো লিখেছে, আমি তোমার অনেক বড় ফ্যান, আমি ক্লাস 9 পড়ি, তোমার ভয়েসটা খুব সুইট, অনেক ধন্যবাদ মোনা তোমাকে। অন্তর লিখেছে ঢাকা থেকে, আই লাইক কুয়াশা, আই লাভ শারমিন আপু। হাসান ইমাম সন্দীপ থেকে লিখেছে, হাই শারমিন আপু, আমার ফ্রেন্ড আকরাম, ইকতার, মোহনা কে হাই বলে দাও। হাই মোহনা, আকরাম এবং ইকতার। আর লিখেছে কে, ওয়ারি থেকে সবুজ লিখেছে, হাই শারমিন আপু, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমি প্রতিদিন কুয়াশা শুনি আপু, আজকের গল্পটা বেশি বেশি ভয়ের নয়, এখনো তো শুরু হয়নি, এটা ছিল শুরুর দিকে, সব গল্পে খুব বেশি ভয় থাকবে এরকম কোনো কথা নেই। আর আর ভয় এমন একটা, এটা তো একটা অনুভূতি, কারোর এই অনুভূতি খুব তীব্র থাকে, কারোর কম, তোমার হয়তো কম, তাই তুমি কম ভয় পেয়েছ। আবার অনেকে দেখা যাবে এইটা শুনেই অনেক ভয় পেয়ে গেছে। ফাহমিদা বাড়ি ঢাকা থেকে লিখেছে, ঈদ ফিরতি শুভেচ্ছা তোমার জন্য, বাড়ি গিয়েছিলাম তাই গত পর্ব মিস করেছি, আজ তাই আগে ভাগেই বসে পড়েছি কুয়াশার আড্ডায়, অনেক ধন্যবাদ ফাহমিদা বাড়ি। হাই শারমিন আপু, আমি মোহাম্মদ হাসান খান ফ্রম সন্দীপ, হাউ আর ইউ, আমি অনেক দিন পর কুয়াশা শুনছি, আমি তোমাকে অনেক মিস করেছি, অনেক ধন্যবাদ, আর আমি ভালো আছি। আপু কেমন আছো, আমার নাম কিরণ, আমি ভালো আছি কিরণ। আর হাসান ইমাম এটা পড়া হয়ে গেছে। রুসামা উত্তরা থেকে লিখেছে, কুয়াশার শুরুর দিকের পর্বগুলো আর্কাইভে নেই, নাই, কিভাবে ডাউনলোড করব? আসলে এটাও ঠিক, কুয়াশার শুরুর দিকে পর্ব আর্কাইভে ডাউনলোড করা আছে কিনা আমি ঠিক বলতে পারি, ঠিক আছে, আমরা এটা কিন্তু একটা কাজ করতে পারি, আমরা আলাদা করে ওটা ফোল্ডার তৈরি করতে পারি, বা দেখি আমি হয়তো চেষ্টা করবো আমার ফ্যান পেজে দিয়ে দিতে। মুক্ত লিখেছে রামপুরা থেকে, দিদি তোমার একই কথা আরেকবার লিখেছো। চিদরং থেকে শাওন লিখেছে, হাই শারমিন আপু কেমন আছেন, আমার নিউ ফ্রেন্ড ইমো, মমো, সাকিব, শাওন এবিসি শুনছে, তাদেরকে হাই বলে দাও, হাই এভরিওয়ান। ফাইরুজ লিখেছে, আপু মেডিকেলের কাহিনী হলে ভালো হবে। রোজা লিখেছে, আপি তোমার ফটো দেখেছি, ইউ লুক লাইক প্রিয়াঙ্কা চোপড়া, আমাকে কেউ কখনো আগে বলেনি, এনিওয়েজ থ্যাংকস। সিয়াম লিখেছে কেরানীগঞ্জ থেকে, শারমিন আপু আমি ভাত না খেলে কষ্ট হয় না, কুয়াশা না শুনলে অনেক কষ্ট হয়, থ্যাংক ইউ কুয়াশা টিম। ইফতি লিখেছে, 111 চিটাগং GSC মোড় থেকে, হাই আপুনি কি খবর, হাউ মাউ খাও কুয়াশা জমজমাট হাও, অনেক ধন্যবাদ। হাই শারমিন আপু কেমন আছেন, আচ্ছা শারমিন আপু কুয়াশা তো শীতকালে থাকে, বাট আপনারা কোন কালের কুয়াশা যে আপনাদের অল টাইম থাকেন, আমরা হচ্ছি গরমকালের ভয় দেখানো কুয়াশা, যে আমরা গরমকালেও থাকি, এটা অন্য কুয়াশা, এটা রহস্যের কুয়াশা। আর এটাকে বোয়ালখালি থেকে JMK লিখেছে, শারমিন আপু আমি তোমার নিউ ফ্রেন্ড, তুমি আমার বেস্ট ফ্রেন্ড মাহিন, আর MRF বাপকে হাই বলে দাও। আচ্ছা হাই বললাম তো, ঠিক আছে বাকি যে এসএমএস পরে পড়বো আবার, এখন রাত 12টার খবর শুনতে চলে যাবো, তারপর আবারও ফিরে আসছি শারমিন কুয়াশার মূল কাহিনী নিয়ে। সঙ্গেই থাকবেন আর আমাকে লিখতে পারেন যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। স্বাগত আরেকবার কুয়াশার রাতে, এবং আপনার সাথে আছি আমি শারমিন, আর শুনছেন রেডিয়েশন 89.2। আমাদের মূল কাহিনী শুরু হবে একটু পরে, কিন্তু তার আগে অনেক মধ্যে লিখে ফেলেছে, বলেছিলাম ফিরে এসে কিছু এস এম এস করবো, তো কিছু এস এম এস পরে তারপর গল্প শুনতে চলে যাবো। কামাল লিখেছে চিটাগং থেকে, আপনি কেমন আছেন? মাই ক্লোজ ফ্রেন্ড ওপি কে হাই বলবেন। হাই ওপি। জে এম কে বোয়ালখালী থেকে চিটাগং থেকে লিখেছে, আমি তোমার নতুন ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড মাহিম। আচ্ছা হাই সবাই, হাই 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 সবাইকে। শামিন আপু আমার মেসেজটা আগে পড়ো তো, আমি তোমাদের নতুন বন্ধু বাংলাদেশের শেষ প্রান্ত থেকে হাতিয়া নিঝুম দ্বীপ থেকে আলী হাসান। এত নিঝুম তোকে শোনা যায় এবিসি রেডিও, ভালো তো। আমি সৌরভ, কেমন আছেন? চিটাগং থাকি, এটাই আমার প্রথম এস এম এস। আমি তুলতুলি, আপনি আমার বন্ধু সুব্রত বড়ুয়া, সুব্রকে হাই বলে দাও। আচ্ছা এটা কি আমার একটা নতুন কাজ হয়ে গেল, সবাইকে আমি হাই বলে দেবো? আচ্ছা হাই সুব্রত। মাহমুদুল আমিন লিখেছে সন্দীপ থেকে, শামিন আপু আমি কাল পত্রিকায় দেখলাম। আচ্ছা এটা লিখেছেন কিন্তু তখন, তখনও যতটুকু এসেছিল এখনও ঠিক ততটুকুই এসেছে, আপনি আরেকবার ফ্রেশ করে লিখুন। রাসেল লিখেছে ভুলতা থেকে, লাভ স্টোরির গল্প শুনতে চাই। তাহলে তো এটা অন্যরকম আয়োজন হবে, কুয়াশায় তো লাভ স্টোরি শোনানো যাবে না। এটা কি নাম? এক্সাবিয়ার খান, এটা কেমন নাম, অদ্ভুত। আমি এরকম নাম আগে শুনিনি, ভেরি আনকমন, অদ্ভুত না, খুবই আনকমন। হ্যালো আপু, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। কামাল চিটাগং থেকে, আপু কেমন আছেন? শান্তা লিখেছে সাভার থেকে, শামিন আপু ভালো আছো? দীর্ঘ 2 মাস পর জয়েন করলাম, আমি ক্লাস 11-এ পড়ি, তোমাদেরকে বেশি শুনতে পারি না। রিমো খান লিখেছে ফটিকছড়ি থেকে, কুয়াশায় এটা আমার ফার্স্ট এসএমএস, আশা করি পড়বেন, আমি এন্ড আমার ভাই মিনহাস মিলে কুয়াশা শুনছি, খুব ভালো। আমি সামি চিটাগং থেকে বলছি, আপু আজকে এত বেশি ভয় পেতে চাই সেটা বলার নাই, লাভ কুয়াশা। প্রিন্স লিখেছে ঢাকা থেকে, আপু হোপ কুয়াশা খুব রকিং হবে, আর পারলে চারটা দেখো। চারটা আস্তে আস্তে দেখেছি, যাওয়ার সময় আরেকবার দেখবো। শ্যামিন আপু আই লাভ ইউ রোকন, আই লাভ ইউ টু রোকন। আর শিহাম লিখেছে নারায়ণগঞ্জ থেকে, আপু 2 উইক পর কুয়াশা শুনছি, আপু 13th August HSC রেজাল্ট, খুব টেনশন হচ্ছে, আমাকে বেস্ট অফ লাক জানা। বেস্ট অফ লাক, তোমার ফলাফল খুবই ভালো হবে আশা করছি। আর বেবিলন চাকমা লিখেছে ফ্রম বুড়িঘাট, আপু কেমন আছো? আমার বন্ধু পূর্ণা, প্রান্তিকা, প্রীতম, জাহিদ, ইব্রাহিম কুয়াশা শুনছি, ওদেরকে হাই বলে দাও। হাই বেবিলন চাকমা সব বন্ধুরা। আর আমার মনে হয় কথা না বলি আমার গল্পে চলে যাই, গল্পে চলে যাই। ফিরে এসে প্রথম অংশ শুনবো এখন আজকের কাহিনী, মূল কাহিনী লিখেছে কুয়াশার কাহিনী লিখেছেন সৈয়দ ফরজানা জামান রুম্পা, নাট্যাংশ পরিচালনা করেছেন শাগুফতা আবিদ শাড়ি, সাউন্ডে ছিলেন রনি, যারা অভিনয় করেছেন কুয়াশার নাটকে। একদম গল্পের শেষে বা কাহিনী শেষে তাদের নামগুলো বলে দেবো। এখন আমরা চলে যাবো আজকের কাহিনী শুনতে, নামটা এখন বলবো না, গল্প কাহিনী শেষ হয়ে গেলে নামটা এখন বলে দেবো। প্রথম অংশ শুনছি এখন, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো, তারপর আবার দ্বিতীয় পর্ব শুনবো। সঙ্গেই থাকবেন, আমাকে লিখবার ঠিকানা জানাই আরো একবার, যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে আমাকে এসএমএস পাঠাতে হবে। Thank you. যা দেখা যায় তা সত্য নাও হতে পারে, আবার যা দেখা যায় না সেটাই হয়তো কোনো সত্য। আমরা কি আসলেই আমাদের পাশে বসে থাকা মানুষটাকে চিনি, অথবা যার সাথে রোজ দেখা হয় তার সম্বন্ধেই বা কতটুকু জানি? এইভাবে যে কত অজানার মাঝে আমাদের বসবাস, কত অজানাকে আগলে বেঁচে চলা, এমনই এক রূঢ় সত্য নিয়ে আজকের কুয়াশা।
দেখ দেখ কি এই যে এই ছবিটা, কোন ছবিটা? উফ, তুই তো স্ক্রল করে নিচেই চলে গেলি। আরে বাবা, এই যে উপরে, এই যে, এটা তো নানার বাড়ি। সেটাই তো, দেখ কি সুন্দর দেখলাম তো। আরে অদ্ভুত, চ এখানেই বেড়াতে চাই, কত মজা হবে, কচু হবে, মা শুনলে কারোর ঘরে আর মাথা থাকবে না। মানে কি? শোন, এমনিতেই এদের কোথাও যাওয়া হচ্ছে না, নো প্লেনের টিকিট, নো আদার অপশন, তো ওয়াই নট নানার বাড়ি। কেমন একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি, ব্যাড আইডিয়া। কোথাকার না কোথাকার আধা জঙ্গল মার্কা বাড়ি, আর সেখানে নাকি ঈদ। বেশ, তাহলে ঈদের দিন রাতে যাই, দুই দিন বাদে ফিরে আসবো। তোর কোনো আইডিয়া আছে ওখানে যেতে কতদিন লাগে? ওয়েল, ধরে না সারা রাত লাগে, সেটা তেমন কোনো মেজর ইস্যু না। আর কে কে যাবে? মাকে গিয়ে বল। মা যাবে না, আই এম শিওর, সে দেখা যাবে। তবে সাবিয়ার সাবি তো যাবে, অসহ্য দুইটা ছেলে। তোকে তো আর কেউ বিয়ে করতে বলছে না এদের দুজনকে, তারপরও এদের সাথে ট্রিপ। আচ্ছা যাও, দেখছি আমি, আপাতত তুমি মাকেই সামলাও। আমি কেন সামলাবো? আরে বাবা, মানে মাকে বলো, আইডিয়া তোর, তুই মাকে বলবি, আমি কেন বলবো? প্লিজ আপু, কিছু দরকার হলে আপু, ভালো সিস্টেম তো। ঠিক আছে, এরপরে পিজ্জা চিজটা আমার, চলবে? আচ্ছা আচ্ছা, এত ঘুষ না দিলেও চলবে, আমি বলবো। থ্যাংক ইউ আপু, যা ভাত।
রয়া আর রমা বেশ হঠাৎ করেই ঈদে বেড়ানোর জায়গা ঠিক করে ফেলল। সামাজিক মাধ্যমে পুরনো ছবি দেখতে দেখতে হঠাৎ আইডিয়া খেলে গেল বলা যায়। তাও কোথায়? নানাবাড়ি শেহেঙ্গল, বরিশালের শেহেঙ্গল, একেবারে থই থই পানির মধ্য দিয়ে যেতে হয় বাড়িতে। জীবনে কখনো গেছে কিনা সেটাও বিশাল প্রশ্ন। রয়া তো যায়নি, রমাও গেছে মনে হয় 2 বছর বয়সে। এরপর বাড়ির কি হাল হয়েছে কে জানে। রমা আর রয়া ছাড়াও তাদের আরো একটি ভাই আছে, রণ। রণদের চেয়ে 5 বছরের ছোট, আর রয়া আর রমার মাঝে পার্থক্য 3 বছরের। মানে রমারা যখন শেষ নানাবাড়ি যায় তখন রয়া তার মায়ের পেটে ছিল, কিন্তু তারপর থেকে আর কখনোই নানাবাড়ি যায়নি রমারা, কেন তা কেউ জানে না। রমা প্রায়ই ভাবে মাকে কথাটা জিজ্ঞেস করবে, কিন্তু করে না। মা আবার ভীষণ বদমেজাজি, বাবা ঠাট্টা করে তাকে ডাকেন বরিশাইলার ডাকাত বলে, মা তাকে আরো খেপে যায়। তারপর আবার বাবাই কিভাবে যেন মাকে সামলে নেয়, এটা একটা অদ্ভুত রসায়ন দুজনের মধ্যে। বাবার কোনো একটা জাদু আছে, যে জাদুর বলে মাকে অনায়াসে কাবু করে ফেলতে পারে। বিয়ের 1 বছরের মাথায় রমার জন্ম, সেই হিসেবে বাবা মায়ের বিয়ে হয়েছে 24 বছর, এখনো সেই রসায়নের রহস্য বোঝা দেয়। যাই হোক, রমা যখন দায়িত্ব নিয়েছে তখন কাজটা করতেই হবে, মানে মাকে বলতে হবে ঈদ নানাবাড়ি করার কথা। দেখা যাক মায়ের উত্তর কি হয়।
মা, মা আসবো, আয়।
কি রে এই ভসন্ধার?
না মানে এমনি
এমনি যে না সেটা তো বুঝতেই পারছি, ঘটনা কি সেটা বল।
না মা, সত্যিই কিছু না, বসে বসে বোর হচ্ছিল তাই ভাবলাম তোমার সাথে গল্প করি।
ও তাই, তাহলে বলতে চাচ্ছিস তোর কোনো ডিমান্ড নেই?
কি যে বলো মা, আমি কি সবসময় ডিমান্ড নিয়ে আসি?
শুধু তুই না, ছোট দুইটাও যখনই আসে ডিমান্ড নিয়েই আসে।
যা যা, সারা জীবন দেখলাম ছেলে মেয়ে মায়ের বন্ধু হয় আর বাবাকে ভয় পায়, আমার বাসায় হলো উল্টো, মাকে দূরে রেখে এরা বাপের সাথে আড্ডাবাজি করে।
কেন?
না মানে তুমি একটু রাগি কি না?
আমি রাগি? কে বললো আমি রাগি?
এই যে মা, তুমি আবার খেপে যাচ্ছ।
মোটেই না, তোদের বাবা আমাকে রাগি বলতে বলতে তোদের কাছে রাগির একটা ইমেজ তৈরি করেছে।
না মা প্লিজ, রাগ করো না, বাবার উপর তো নাই।
প্লিজ, কেন বাবার হয়ে উকিলগিরি করছিস?
সমস্যা কি তোর?
কি বলতে এসেছিলি বলে বিদায় হ।
তেমন কিছু না মা, এমনি গল্প করতে এসেছিলাম।
সত্যি তো? মা আসবো? আয়, ব্যাপার কি বলতো, বিয়ের সাথে নিয়ে একটু বলবি?
না না মা, কিছু বলো না তুমি, আর আমার বয়সী বা কত?
তোর কথা কে বলছে বুদ্ধু? বলছি রমার কথা। রমা, কি ঘটনা?
মা সবসময় এত সন্দেহ করো না তো। কোনো ঘটনাই না, এমনিতেই
গল্প করতে এসেছি।
আমিও।
বাহ, কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, আজকে দুই মেয়ে দেখি আমার সাথে গল্প করতে চায়।
দেখবে রণ এলেও তোমার সাথে গল্প করবে।
তোদের বাবাকে বলতে হবে, ছেলে মেয়েরা আমার গল্পও শোনে।
মা, আমরা সবসময় তোমার গল্প শুনতে চাই, কিন্তু তুমি ঘরের কাজে এত ব্যস্ত থাকো যে আর গল্প করা হয়ে ওঠে না।
হ্যাঁ রে, তা ঠিক, কিন্তু কাজটাও তো ইম্পর্টেন্ট। তোদের দেখাশোনা করা, রান্না, ঘর সামলানো, কিভাবে তোর বয়স 23 আর রয়ের 20 হয়ে গেল টেরই পেলাম না। রণটাও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে।
মা, তোমার খুব একা লাগে মাঝে মাঝে, তাই না?
লাগে, ভীষণ একা লাগে। তখন তোদের ছোটবেলার ছবি দেখি, বাসার ছবি দেখি।
আর গ্রামের বাড়ি
শ্যামগর, সেই কাছের দোতলা বাড়িটা?
হ্যাঁ, সেই বাড়িটার ছবিও দেখি।
মা, সামনাসামনি বাসাটা দেখতে কেমন?
অনেক সুন্দর, ছবির মতন, পুরোটা বাড়ির কাছে। এখানে আমার পূর্বপুরুষ বর্ষার সিজনে এসে থাকতো। মূলত এটা ছিল একটা কুঠি বাড়ি, আর জমিদার বাড়ি ছিল স্বরূপ কাঠিতে।
এখন
থাক সেসব কথা, এসব গ্রামগঞ্জের কথা শুনে কি করবে? তোমাদের ইন্টারনেটের যুগে এসবের দাম নেই।
কি যে বলো।
হ্যাঁ তাই তো, থাকতে পারবে একদিনও কোনো যোগাযোগ ছাড়া সেই বাড়িতে?
আরে কেন পারবো না, এটাই তো মজা।
মজা? আর কোনো অঘটন ঘটলে?
কি অঘটন মা, সেটা তো তোমাদেরই বাড়ি।
প্লিজ মা চলো না, এই দিয়ে একবার ঘুরে আসি।
তোরা কি যুক্তি করে এসেছিস এই আবেদন পাশ করার জন্য?
মিথ্যে বলবো না মা, আসলে আমরা ঈদে কোথাও বেড়াতে যেতে চাই। হঠাৎ মনে হলো নানা বাড়ির কথা।
ঠিক আছে, তোরা এখন যা, আমাকে একটু ভাবতে দে।
ওকে মা।
রয়া আর রমা চলে যাওয়ার পর থম মেরে বসে রইলেন মা মারিনা আনোয়ার। এত বছর পর মেয়েগুলো এসে আবার সেই পুরনো বাড়ির স্মৃতিকে তাজা করে গেল। কি অদ্ভুত সেই ছেলেবেলা! মারিনা আনোয়ারের ছোটবেলার পুরোটাই কেটেছে বরিশাল শহরে। সে কুঠি বাড়ি যাওয়া হয়নি একদম, ওখানে কেউ থাকত না। আর মারিনা আনোয়ারের জন্ম হতে হতে রাজ্য পাটসব চুকে বুকে গেছে, ছিল শুধু রাজ্যের নিদর্শন বাড়িগুলো। পূর্বপুরুষরা ইচ্ছে করেই বাড়িগুলো বিক্রি করেনি পরের প্রজন্ম দেখবে বলে। সে দেখার জন্য মারিনা আনোয়ার শেহেঙ্গল গিয়েছিলেন বিয়ের পর, কোলে 2 বছরের রমা আর পেটে অনাগত রয়াকে নিয়ে। আর তারপর মারিনা আনোয়ারের চিন্তায় ছেদ ঘটল দরজায় বেয়ে। নিশ্চয়ই রমা বা রয়া দরজা খুলে দিয়েছে। 2 মিনিট বাদে ঘরে ঢুকল রয়া রমার বাবা সাদেক আনোয়ার। এই বয়সও পেটারও শরীর, নিয়মিত জগিং করেন, সকালে হেলথি ব্রেকফাস্ট, দুধ ডিম কলা, রাতে রুটি আর দুপুরে শুধুই সবজি। আর চোখে মারিনার দিকে তাকালেন সাদেক আনোয়ার, তারপর পোশাক পাল্টালেন। মারিনা আনোয়ার এই বয়সেও মুগ্ধ দৃষ্টিতে সাদেক আনোয়ারের পোশাক পাল্টানো দেখলেন। লোকটার মাঝে জার্ম আছে নিশ্চিত, না হলে তাকে এভাবে আয়ত্তে রাখা কখনোই সম্ভব ছিল না। মারিনার দিকে তাকিয়ে হাসলেন সাদেক আনোয়ার। হাসার মাঝে কেমন যেন একটা তাচ্ছিল্য দেখতে পেল মারিনা। ভাবলেন কিছু বলবেন না, কিন্তু পরে মনে হলো যা হয় হবে, বলে দেখতেই হবে ফলাফল কেমন হয়।
সেই আসার পর থেকে দেখছি কিছু একটা ভাবছো। কি ভাবছো বলো তো?
ভাবছি এই বাড়িতে একটু ঘুরতে গেলে কেমন হয়।
আমরা প্রতি ঈদেই ঘুরতে যাই মারিনা।
না মানে ধরো অন্যদিকে।
কোন দিকে?
শেহাঙ্গল।
তোমার কি হয়েছে বলো তো, এত কিছু রেখে তুমি শেহাঙ্গল যেতে চাও? তোমার কি মনে নেই?
অবশ্যই মনে আছে, তারপর আসলে রয়া যেতে চায়।
আর রমা?
উনি যেও চায়।
আমি কোনো বাড়তি ঝামেলা চাই না, তুমি আমাকে খুব ভালো করেই চেনো। আমি চাই না আমার সেই রূপ তোমার বা আমার মেয়ের সামনে আসুক।
আসবে না।
আর তুমি যদি অন্য কোনো চিন্তা করে থাকো তাহলে ভুলে যাও।
না, আমি আর কিছু ভাবছি না।
মনে আছে তো, রণর কিন্তু 18 হতে আর বেশি বাকি নেই, অবশ্য তার আগে একবার ঘুরে আসাই যায়।
হ্যাঁ মনে আছে, সব মনে আছে, তাও যেতে চাই। বহুদিন খোলা বাতাসে শ্বাস নিই না।
বেশ, তবে তাই হবে, কিন্তু মনে রেখো খোলা বাতাসে শ্বাস নেওয়া মানে এই নয় যে বাতাসে উড়ে ভেসে যাওয়া।
মারিনা আনোয়ার এবং সাদেক আনোয়ার ঠিক করলে এবার তবে যাওয়া যাক গ্রামের বাড়ি। সাধারণত তারা যখন কথা বলেন বা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন তখন রুমের দরজা বন্ধ থাকে। কেন যেন সাদেক সাহেব তাদের রুমটা সাউন্ড প্রুফ করে রেখেছে। এক রহস্য ছেলে মেয়েদের কাছে। প্রায় ওরা বুঝতে পারে না বাবা কি করে মাকে সামনে নেয়। তবে আজকে কি মনে করে যেন রুমের দরজা খোলা ছিল। সম্ভবত সাদেক সাহেব এই আলাপের জন্য প্রস্তুত ছিলেন না। এই সুযোগে রয়া আড়ালে দাঁড়িয়ে শুনে নিল বাবা মায়ের কথা। ভীষণ খুশি হলো, যাক তাহলে যাওয়া হচ্ছে। আবার কিছু কিছু বিষয়ে খটকা যে লাগলো না তাও নয়, যেমন রনর সম্পর্কটা কিছুতে বুঝতে পারল না রয়া। রনর বয়সের সাথে বরিশালের কি সম্পর্ক? ভাবতে ভাবতে চলে এলো ঘরে। রয়া আর রমা একই ঘরে থাকে, বাবার পছন্দের ইন্টেরিয়ার করা এখানে। বাড়ির সব খানে রক্ত লাল আভা, কেন যেন বাবা লাল রংটা খুব পছন্দ করে। রয়া ঘরে এসে দেখে রমা আয়নার সামনে। রয়া পিছন থেকে এসে রমার গলা জড়িয়ে ধরে, তারপর খুশিকে দুলে ওঠে।
কি আবার কি চাই? কেল্লা ফোটে, রাখ তোর বইয়ের ভাষা। রাখলাম, নে। কি হলো সেটা বল।
আরে বাবা মায়ের আলাপ শুনলাম।
বলছিস কি? লুকিয়ে লুকিয়ে অনেকটা সেরকমই।
কি বললো,
যেতে রাজি হয়েছে?
আরে হ্যাঁ।
বাহ, বাবা এত সহজে রাজি হয়ে গেল?
হলো তো, আমিও বেশ অবাক হচ্ছিলাম। বাবা সাধারণত এত সহজে পারমিশন তো দেয় না।
তাই একটা জিনিস লক্ষ্য করেছিস?
কি বলতো, তোর আর আমার চেহারাই কোনো মিল নেই।
রয়া, এই কথাটা তুই হাজারবার বলেছিস, আয়নার সামনে থাকলেই বলিস।
বলি কিন্তু অবাকও হই, কেন মিল নেই? সব ভাই বোনদের চেহারায় মিল থাকে না। তোর চেহারা তো মায়ের মতো আর তোরটা বাবার।
এই জন্যই কি বাবা বললেন?
কি বললেন?
কিছু না, থাক।
রয়া কথা শেষ না করে চলে যায়। আসলে ওর মাথায় কিছু ঢুকলে সহজে বের হয় না, এটা ওর অভ্যাস। বাবা মায়ের আলাপটাকে আরো কিছুক্ষণ ভাবাবে। রমা এদিকে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় আর রয়া চলে যায় পড়ার ঘরে। কিছু কিছু বিষয় যে রমার কাছে অদ্ভুত লাগে না তা না, কিন্তু আবার ঠিকও হয়ে যায়। যেমন বাবা ওদের সব সময় রক্ষা করতে চায়, কেমন যেন আগলে রাখেন। আসলে সব বাবারাই এমন হয়, ছেলে মেয়েদের ব্যাপারে স্বার্থপর হয়ে যান। তবে রনর ব্যাপারে বাবার আছে আলাদা মনোযোগ। রনকে কলেজে নামানো, নিয়ে আসা, প্রতিটা বন্ধু সম্বন্ধে খোঁজ রাখা সব করেন এক হাতে, এমনকি মাকেও কষ্ট দেন না। এই যে রুমের ডেকোরেশন থেকে শুরু করে গাড়ির মডেল পর্যন্ত সবই বাবার পছন্দ। বাবার মায়ের সাথে বেশ গল্প করা হয় বলে বাইরেও যে খুব ভালো বন্ধু হয়েছে তা না, ঘরেই সবাই বেশি সময় কাটায়। এমনকি সামাজিক মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রেও আছে বেশ বড় ধরনের রেস্ট্রিকশন। যাই হোক, কি হবে সেটা দেখা যাবে, আপাতত বেড়ানোটা হোক। বাবা যেহেতু রাজি হয়েছে তার মানে যাওয়া হবে, তবে কবে যাবে এটা এখন ঠিক করতে হবে। ঈদে আর মাত্র 10 দিন বাকি, এখন কোনো লঞ্চ পাওয়া যাবে কিনা সেটাও প্রশ্ন। রমা বসে বসে আকাশ পাতাল ভাবতে থাকে আর ওদিকে রয়া ভাবতে থাকে অন্য কিছু। এই যে মাকে তারা এত ভয় পায়, আসলে তো সব কন্ট্রোল করে বাবা, তাহলে মাকে কেন ভয় পায়? এই যে স্টাডি রুম, এটারও ইন্টেরিয়র সব বাবারই করা। অবশ্য মায়ের ইনস্ট্রাকশন থাকে, চিন্তা করে হি হি করে হেসে ফেলল রয়া। এই রুমে রয়াদের সব পুরনো আমলের আসবাব, সেই কোন আমলের আয়না, একটা বুকশেলফ, পুঁথি টাইপের বইপত্র, আরো কত কি। একটা আলমিরা আছে যা হয়তো জীবনেও খোলা হবে না। মাঝে মাঝে রয়া আলমিরাটা খুলতে যায়, আবার ভয়ও লাগে যদি মা বকা দেন। আচ্ছা, কি মনে করে আলমিরার সামনে গেল? ও মা, কপাটে দেখি তাজা হাতের ছাপ। কি খুললো এই পুরনো আলমিরা! অবাক হয়ে ঠায় দাঁড়িয়ে রইল রয়া।
আপু, আমরা নাকি বরিশাল যাচ্ছি?
কে বললো তোকে? বড় আপু?
না বাবা, কালকে রাতে যখন পড়ছিলাম তখন বাবার রুমে এলেন, বললেন যে ঈদে আমরা কোনো এক কাছের বাড়িতে যাচ্ছি, সেখানে কোথায় কোথায় যাওয়া যাবে না সেটা বলতে এলেন।
বলিস কি ইনস্ট্রাকশন? এই সকাল সকাল নাস্তার টেবিলে কি গুজু ফুজু হচ্ছে? কিছু না মা, এমনি। চুপচাপ নাস্তা শেষ করো, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই।
মা, একটা কথা জিজ্ঞেস করি?
করো।
প্রতিদিন সকালে নাস্তার টেবিলে বসে তুমি কি যেন ধ্যান করো, এটা কি নিয়ম?
এটা 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 এমনি অভ্যাস। কেন?
না মানে কাউকে দেখিনি তো তাই।
নাস্তা খাও। বড় আপু কই? ও সকালে বাবার সাথে বেরিয়ে গেছে, ওর নাকি সকালে ক্লাস আছে।
আচ্ছা মা, আমরা কি বেশ সত্যি বেড়াতে যাচ্ছি? কবে?
সব ঠিকঠাক থাকলে পরশু রাতে।
এত তাড়াতাড়ি
কেন? তোদের তো আজকে পড়ার কাজ নেই, তো সমস্যা কি?
না সমস্যা নেই, এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা মা, তাবিয়া সাবিকে বলি।
কেন?
গেলে তো ভালোই হয়, টাইম পাসের ভালো সুযোগ থাকে।
বলে দেখ।
ওয়াও,
কি হলো?
তুমি এত সহজে রাজি হয়ে যাবে একদম বুঝিনি।
না দেখ, যদি সত্যি ওরা যেতে রাজি হয় তাহলে কেন নয়, যেতেই পারে।
কিন্তু আন্টি কি রাজি হবে?
এটা তোমাদের ঠিক করতে হবে, এটা আমি পারবো না।
ওকে, আমি তাহলে আন্টির সাথে কথা বলে সব ঠিক করছি।
হ্যাঁ, তোরা কথা বলার পর যদি মনে করিস আমাকে একটু বলতে হবে তাহলে আমিও বলবো। এমনিতে ওদের বাবা মা বেশ স্পোর্টি, ছেলেগুলোকে স্মার্টলি বড় করেছে।
ঠিক তোমার মতো।
থাক, আর ঠেল দিতে হবে না, কাল বাদে পরশু যাব। দেখো কারো কিছু লাগবে কিনা। ওকে
ওকে মা।
সাদিয়া আর সামি আসলে ওদের পাশের বাসায় থাকে, রয় আর রনের বন্ধু বলা যায়। কারণ সামির বয়স রয়ের মতো আর রনের সাথে একই ক্লাসে পড়ে সাদি। জন্মের পর থেকে আরেকটি ব্যাপার রয়ারা লক্ষ্য করেছে, কেন যেন আত্মীয়দের বাসায় যাওয়া মা খুব একটা পছন্দ করেন না, বিশেষ করে বাবার আত্মীয়র বাসায়। কদাচিৎ দু তিনবারই দেখা হয়েছে ফুপু বা দুই চাচার সাথে, ওনারা একেবারেই গ্রামের মানুষ, পিরোজপুর এলাকায়। কেমন যেন থমথমে চেহারা তাদের। ঢাকায় এলে বাবা বাইরে থাকা ব্যবস্থা করে দেন, নিজেই আপ্যায়ন করেন। খুব বেশি হলে রনকে নিয়ে যান দেখা করতে, রয়াকে তো নেয়নি না, রমাকেও নিতে চান না। সেবার খানে জোর করে তার ফুপুর সাথে দেখা করতে গেল রয়া। কালো শাড়ি পরা ফুপুকে দেখে মনেই হয় না ওনার বয়স 40-এর উপরে। গ্রামের মানুষ হলেও বেশ শুদ্ধ উচ্চারণে কথা বলার চেষ্টা করে, অনেকটা হুমায়ুন আহমেদের চরিত্রগুলোর মতো, আর খুব ধীরে ধীরে কথা বলে। ওরা গেলেও মা কিন্তু কখনোই যান না, এ ব্যাপারে রয়ার বেশ খুব। নিশ্চয় গ্রামের বলে মা তাদের পাত্তা দেয় না, আর ছবি টবিও বলে দেয়, মায়েরা আসলে বাবার তুলনায় বেশ বড় লোক, সেই জন্যই মায়ের এত অনীহা। সাত পাঁচ ভাবতে ভাবতে পাশের বাসায় বেল টিপতে রয়ে দরজা খুললেন আন্টি নিজেই। ও, আজ তো রবিবার, আন্টির অফ ডে, আন্টি তো থাকবেনই।
আরে রয়া, কিন্তু স্বামী তো বাসায় নেই।
কেন আন্টি, আমি কি আপনার সাথে কথা বলতে আসতে পারি না? ওরে বাবা, অফকোর্স পারো, বেশ কথা শিখেছে তো। আরে জার্নালিস্ট আন্টি পাশের বাসায় থাকলে সবাই এমনিতে কথা শিখে দেয়।
বেশ মাস্কা মারা হচ্ছে না, কি চাই বলো, পুডিং খেতে চাও?
আপনার হাতের পুডিং, উফ, আর না তো করাই যায় না। তবে আরেকটা জিনিসও না যায় বলে ফেলো, এবারে দিদি আমরা সবাই নানা বাড়ি যাচ্ছি,
স্বামী আর সাদিও যদি যেত তাহলে না মন্দ হতো না। কিন্তু তুমি তোমার বাবা মাকে কি জিজ্ঞাসা করেছো?
উনারাই তো বললেন আপনার সাথে কথা বলতে।
বলো কি, কবে?
পরশু।
কিন্তু এত কম সময়ে টিকিট পাওয়া যাবে?
আন্টি ওরা তো আমাদের গেস্ট, আপনাকে কোনো ঝামেলাই নিতে হবে না, আমরা সব ম্যানেজ করে রেখেছি, আপনি শুধু পারমিশনটা দিবেন।
তাহলে তো ভালোই হয়, আমাদের দুজনেরও বেশ ঈদ হয়ে যাবে, আমি না হয় তোমার আঙ্কেলের কাছেই চলে যাব।
আরে ভালোই তো আন্টি, মাঝে মাঝে আপনি যা মজা করে কথা বলেন।
মাঝে মাঝে?
আরে না, অল দ্য বেস্ট। যা ভাত, রাতে খেতে এসো তোমরা তিনজন, আজ স্পেশাল মেনু আছে। ওকে আন্টি।
মাঝে মাঝে রয়া বুঝতে পারে না রমা কেন এই দুটো ছেলেকে পছন্দ করে না। সামি আর সাজি দুজনেই বেশ ভালো ছেলে, কোনটামের ধারে কাছে নেই, তাতে বাবা থাকেন উগান্ডা না কোন দেশে যেন, কি এক চাকরি করে, আসেন দুই বছরে একবার, আন্টি নিজেই যান দেখা করতে। এবারও মনে হয় এমনই ইচ্ছা, তা না হলে এত সহজে রাজি হতেন না। যাক ভালোই হলো, এবার ঘোরাঘুরিতে বেশ জমবে সবে, রনও খুশি থাকবে কারণ ওর বন্ধু সাজি যাবে, আর বড় অপা একা একাই ভালো থাকে, কি সব বই টুই পড়ে, আর কোনো টেনশন নেই, স্বামীর সাথে বেশ আড্ডা হয়ে যাবে। আজকে কোনো ব্যস্ততা না থাকায় বেশ ভালোই কাজ গুছিয়ে নিয়েছে রয়া, ভাবতেই ওর মনটা ভালো হয়ে যাচ্ছে। রন আর রমার ক্লাস শেষ হবে আজ, তো তারপর আগামীকাল ব্যাগ গুছিয়ে একদম রেডি থাকতে হবে। উফ, কি যে মজা লাগছে না, অসামেস্ট।
জানিস আন্টি রাজি হয়ে গেছে।
কিসের জন্য রাজি হয়েছে?
আরে সামি আর সাদিও যাচ্ছে আমাদের সাথে। উফ, কেন?
আরে কেন যে তুমি ওদের পছন্দ করো না আপু?
আমি জানি না, ভাল লাগে না, কেমন যেন লাগে।
কিন্তু আমার তো ওদের অনেক ভাল লাগে। আর একটা জিনিস খেয়াল করেছো, সাবির চেহারার সাথে রণব চেহারেরও কিন্তু মিল আছে।
আর কিছু, পৃথিবীতে এমন অনেক চেহারা আছে যাদের মিল খুঁজে পাওয়া যায়।
তাই বলে এত? তাহলে তুই কি বলতে চাস, মহরমের মেলায় হারিয়ে যাওয়া ভাই ওরা? আপু তুইও না।
আচ্ছা শোন, ব্যাগ গুছিয়েছিস?
হুম গুছালাম। আর জানিস একটা মজার ঘটনাও লক্ষ্য করলাম।
কি ম্যাডাম শার্লক হোমস?
আমাদের লাইব্রেরির সেই পুরনো আলমারিটা আছে না, সেটা বাবা বা মা কেউ খুলেছিল।
বলিস কি, তুই দেখেছিস ভেতরে কি আছে?
আরে তেমন কিছু দেখিনি, বাট আলমিরার উপর হাতের তাজা ছাপ দেখেছি।
সেটা ঘর পরিষ্কারের সময় মায়ের হাত পড়ে যেতে পারে।
ও তাই তো, সেটা আমি খেয়াল করিনি।
অতএব শার্লক হোমসকেরই ছেড়ে এবার কাজের কথায় আসেন, রাতে খাবার টেবিলে বসে যাওয়ার বিষয়টা আলাপ করতে হবে। তা না হলে কিন্তু আমাদের সব প্ল্যান মাঠে মারা যাবে।
টিকিটই যদি না পাওয়া যায়?
তুই না খালি অলক্ষণে কথা বলিস।
কেন তুই আমাকে একবার তুই একবার তুমি বলিস?
বিকজ আই লাভ ইউ আপু।
আল্লাহ
আমার, এই রে ভুলেই গেছিলাম।
কি আজ তো পাশে পাশে আমাদের তিনজনের রাতে খাওয়ার দাওয়াত, তো বাবা আসলেই চা খেতে খেতে আলাপ করতে হবে।
কিসের দাওয়াত?
আরে কি জানো স্পেশাল মেনু।
আচ্ছা এখন যা এখান থেকে, মাত্র বাইরে থেকে এলাম, একটু জেরিয়ে নিই, বাবা এক্ষুনি চলে আসবেন।
ওকে।
শুনছিলাম আমরা কুয়াশার আজকের মূল কাহিনীর প্রথম অংশ। প্রথম অংশে আমরা দেখলাম যে একটি ছোট্ট সাজানো গোছানো ছোট্ট একটি পরিবার, মা মারিনা আনোয়ার, বাবা সাদিক আনোয়ার, তাদের তিন সন্তান রয়া, রমা এবং রণ। রয়া এবং রমার প্রথম যে কনভারসেশন আমরা শুনলাম, যে তখন তারা ঠিক করছে তারা সামনে ঈদের ছুটি, তারা বেড়াতে যাবে। এবং কোথায় যাবে বেড়াতে? তাদের নানা বাড়ি বরিশাল, তাদের মায়ের নানা বাড়ি বরিশাল শেহেঙ্গাল নামে একটি জায়গায়, সেখানে তারা বেড়াতে যাচ্ছে। এবং দেখা গেল আস্তে আস্তে তারা যাওয়ার যখন প্ল্যান করছিল, আস্তে আস্তে তাদের দলও ভারী হচ্ছে। তাদের পরে দেখা গেল তাদের পাশের বাড়ি, তাদের যে বন্ধু আছে সাদি এবং স্বামী, তাদেরকেও তারা সঙ্গী করতে চাইছে, যদিও তাদের যাওয়া এখন পর্যন্ত হয়নি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা গেছে, যে কোথায় যেন একটা কিন্তু আছে তাদের এই পরিবারের মধ্যে, বা সেই নানা বাড়িতে যাবার কারণে, বা সেই নানা বাড়ি থেকে কিছু আছে, সবকিছু মিলিয়ে কেমন একটা অদ্ভুত বিষয়। এবং তাদের বাড়িতে একটা বেশ পুরনো আলমারি আছে, যেটার ভিতরে কি আছে দুই বোনেরই অনেক কৌতূহল, কিন্তু তারা জানে না। আবার এদিকে যখন সাদেক আনোয়ার এবং মারিনা আনোয়ার কথা বলছিলেন, আমরা তখন তাদের কনভারসেশন থেকে বুঝতে পারি তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা আমার কাছে খুব একটা স্বাভাবিক মনে হয়নি। কেমন যেন একটা তাদের মধ্যে একটা দূরত্ব আছে। এবং বারবারই সাদেক আনোয়ার বলছিলেন যে সেখানে তিনি যেতে চাইছেন না, বা কেন তার ওয়াইফ হঠাৎ যেতে চাইছেন, তার ছেলে 18 বছর হয়ে যাবে কদিন পরে, এগুলোর সাথে কি সম্পর্ক আছে কি আমরা সেসব কিছুই কিন্তু জানি না। তো যাই হোক, যেটাই হোক, আমরা সবকিছু জানতে পারবো পরের অংশ যখন শুনবো আমরা। সে পরের অংশে গেলে আমরা তখন জানবো যে আসলে রহস্য কি আছে। নিশ্চয় কিছু তো একটা অবশ্যই আছে। এবং আমরা দেখেছি যে পাশের বাড়ির যে আন্টি, তার সঙ্গে যখন রয়া কথা বলছিল, তাকেও আমার খুব রহস্যজনক মনে হচ্ছিল। মানে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু একটা লুকোনো আছে, যেটা মনে হচ্ছে আমরা সঠিক জানি না, প্রত্যেকটা মানুষকে মনে হচ্ছে জানার বাকি আছে। এমনকি রমাও একটু অন্যরকম, রণ যদিও তাদের চেয়ে ছোট, সবকিছু মিলে কেমন যেন মনে হচ্ছে জিনিসটা কি যেন একটা আছে, কি একটা ডাকছে সবাইকে। আমরা শেহেঙ্গল গেলে জানতে পারবো আসল কাহিনীটা কি। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে যারা আছেন সঙ্গে থাকবেন, আর আমাকে লিখতে পারেন আপনারা যেকোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে, আপনাদের মনে যত কথা আছে বা কৌতূহল আছে লিখে ফেলতে পারেন। আর আপনারা যদি কোনো কিছু প্রেডিক্ট করতে পারেন, কোনো প্রেডিকশন এই মুহূর্তে আসে আপনারা সেটাও জানাতে পারেন, সেটাও লিখে দিতে পারেন। দেখি কাটটা মেলে কাটটা মেলে না। সঙ্গেই থাকবেন, আপনার সঙ্গে আছি শারমিন, শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2, আর কুয়াশা চলছে সেখানে।
Thank you.
বাবা সাদেক আনোয়ার আসতেই মা চা বানিয়ে সবাইকে ডাকলেন খাবার টেবিলে। বাসার থাকলে সবাইকে একসাথে খেতে হয়, আর তখন বাবা এবং মা কিছুক্ষণ নীরব হয়ে থাকে, বিষয়টা বেশ অদ্ভুত লাগে ওদের কাছে। রয় অনেকবার জানতে চাইল রমা বা রণ কখনোই যদি জানতে চায়নি এই ব্যাপারে। আজও তাই রণ আর রয়া এসে দেখে মা বাবা নীরব হয়ে আছে, দুই হাত মুষ্টিবদ্ধ, চোখ বন্ধ, সামনে খাবার। এমন সময় রমা এসে ঢুকলো ঘরে। আস্তে আস্তে বারান্দার দিকে চোখ পড়ে তার, দেখে কি আশ্চর্য, একটা কুচকুচে কালো দাঁড় কাঠ বসে আছে বারান্দার রেলে। এর আগেও এই কাঠটাকে সে অনেকবার দেখেছে, কিন্তু কিছু মনে হয়নি। আজকে কেন যেন গাটা ঝমঝম করে উঠল, কি বিভৎস সেই কাঠটা। রমা হুঁস হুঁস করে কাঠটাকে উড়িয়ে দিতে যায়, তখন শুনল এখন
This track was downloaded from FusionBD.com.
কি করছো এই সন্ধ্যায়?
বাবা কাকটা,
এই কাকি তোমার কিছু করেছে?
না বাবা, মানে ভয়। এসো এসো, নাস্তা খেতে বসো। সরি বাবা,
আর কখনো যেন এমন না দেখি।
বাবা জানো, আন্টিনা রাজি হয়েছে, সাদিয়ার স্বামীও আমাদের সঙ্গে যাবে।
তাই নাকি, গুড। আমি অবশ্য ওদের যাওয়ার ব্যবস্থা আগেই করে ফেলেছিলাম।
বাবা আমরা কিভাবে যাচ্ছি?
তোমাদের জন্য, মানে আমাদের সবার জন্য কিউট একটা লঞ্চ ভাড়া করেছি আমি।
পুরো লঞ্চে আমরা একা?
আরে বেটা, লঞ্চটা অনেক ছোট, বলতে পারিস বড় একটা ইঞ্জিনের নৌকা।
আচ্ছা
বাবা, তাহলে তো অনেক মজা হবে, আমি আর সাদি এক রুমে থাকবো।
সবার জন্য আলাদা রুম, সবার জন্য।
ওয়াও বাবা, ভাবতেই ভালো লাগছে।
রমা তোর কি হলো, মন খারাপ করেছিস? আচ্ছা মন খারাপ করিস না। আচ্ছা সরি, আসলে পশু পাখি মারা আমার পছন্দ না।
আমি সরি বাবা, আসলে আমি বুঝিনি, এখন তো বুঝলে, মনে রেখো ব্যাপারটা। ও মা, আজকে রাতে আন্টির পাশে আমাদের তিনজনের দাওয়াত। আচ্ছা যা তাহলে, এখন ব্যাগটা গুছিয়ে নে।
ওকে।
শেষ ভালো হলেও শুরুটা ভালো ছিল না মোটেই। বাবার এভাবে থমকে ওঠা মোটেও পছন্দ হয়নি রমার। বাবাকে এভাবে কখনোই তেড়ে আসতে দেখেনি কেউ, এবার দেখল, আর তাও আবার একটা কাকির জন্য। সামান্য মেজাজ খারাপ হয়ে যায় রমার। এর মাঝেই সময় চলে গেল কিভাবে যাবে। রমাদের ডাক পড়লো পাশের বাসা থেকে। আন্টির বাসাটা অদ্ভুত, মোমার বাতি দিয়ে সাজানো থাকে সব সময়। আন্টি লেখালেখি করে, ছবি আঁকেন, কিন্তু বাসায় কোথাও আঙ্কেলের ছবি নেই। আন্টি অভিযোগ করেন আঙ্কেল নাকি ছবি তুলতে পছন্দ করেন না। কি আজব, একটা মানুষ 20 বছর ধরে বিদেশে থাকে অথচ ছবি তুলতে পছন্দ করেন না, বাসায় তার কোনো ছবিই নেই। ছেলেরাও বাবার সাথে দেখা করতে যায় না, শুধু আন্টি যায়। কেমন যেন একটা ব্যাপার। রমা আবারও বাসাটার আদ্য পান্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে।
কি দেখছ রমা? আন্টি আপনার ছবিগুলো অনেক সুন্দর।
তাই নাকি?
হুম, কিন্তু অনেকগুলোর অর্থ আমি বুঝি না। আচ্ছা এই যে একটা সিন্ধুকের ছবি এঁকেছেন, সিন্ধুকের পিছনে একটা হাত, কিন্তু কিন্তু এর অর্থ আমি বুঝতে পারছি না। আপনার সব ছবিতেই একটা করে সিন্ধুক আছে কেন আন্টি?
কারণ সিন্ধুকের ভেতর কি আছে কেউ জানে না।
মানে?
মানে চলো খেতে বসবে, সবাই বসে গেছে আর আমি তোমাকে ডাকতে এসে আটকে গেছি।
সরি আন্টি, চলেন
চলো।
রমা
বেশ হই হুল্লোড়ের মাঝে একদিন কিভাবে যেন কেটে গেল। শেষ মুহূর্তে কেনাকাটার ধুম, ঈদের আগে মার্কেটের চাপাচাপিতে বিপর্যস্ত রয়া আর রমা কোনো মতে শপিং শেষ করল। অবশেষে এলো সেই মহেন্দ্র খান। সকাল সকাল ঘাটে পৌঁছে ওরা দেখে সামনে কি কিউট একটা বোট। এটাকে লঞ্চ বলা যাবে না মোটেই, এটা হলো লঞ্চের ছোট ভাই। এটা মনে করে নিজেরাই হাসাহাসি শুরু করলো। হই চই করে সবাই উঠলো লঞ্চে। সে বিশাল অবস্থা, সবার জন্য আলাদা আলাদা রুম, তারপরও সাতটা আটটা রুম খালি। বাবা কিছুতেই বাইরের মানুষ অ্যালাউ করবেন না, তাই তাড়াতাড়ি করে লঞ্চ ছাড়া হয়ে গেল। দেখতে দেখতে মাঝ নদীতে চলে এলো লঞ্চটি। বিশাল বিশাল ঢেউ তাড়িয়ে ছুটেই যাচ্ছে লঞ্চটি, গিয়ে থামবে একেবারে বাড়ির ঘাটে। এককালে বিশাল জমিদার হওয়াতে এখন আর কিছু থাকুক না থাকুক একটা ঘাট তো আছে নিজেদের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকাল নাগাদ পৌঁছে যাবে ওরা নানা বাড়িতে। একটু দেরি হবে, তার মাঝপথে আবার ওদের এক চাচাও উঠবেন, কোন এক ঘাট থেকে যাবে। সব মিলিয়ে বেশ ভালোই লাগছে রমার, অনেক দিন পর এমন আউটিং। এমনিতে ওরা দেশের বাইরে যায় ঈদের সময়, কিন্তু শপিং আর খাওয়া ছাড়া আর কিছুই হয় না। এবার বরং বেশ একটু অ্যাডভেঞ্চার টাইপ হচ্ছে, বেশ ভালোই লাগছে। সামি আর রয়া কি যে গল্প করছে কে জানে, আর সাদি রন বাইনোকুলার দিয়ে কি যেন দেখার চেষ্টা করছে। মাঝে মাঝে নিজেকে একটু আলাদা মনে হয় রমার, বাবাও কেমন যেন এড়িয়ে চলে তাকে, মনে হয় চেহারায় মিল নেই বলে। এটা মনে করে নিজেই হাসলো রমা, এটা আসলে কোনো যুক্তিই না। ভাবতে ভাবতে আকাশের দিকে চোখ পড়তে চমকে উঠে গেল। সেই বিচ্ছিন্ন দাঁড়কাপ এখানে আপনাদের পিছু নিয়েছে, কি আশ্চর্য কি আশ্চর্য! ধ্যাত, নিশ্চয়ই বাবা খাওয়া দেয়, না হলে এমন ভাবে পিছনে আসত কথা না। রমা ভ্রু কুচকে পিছনে তাকিয়ে ভরকে গেল, দেখে বাবা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কি অদ্ভুত, এভাবে বাবা এসে দাঁড়ালো কখন? এরপর কাঁদিয়ে বাবাকে কিছু বলল রমা, তারপর পাশ কাটিয়ে চলে এলো রুমে, একটা বই নিয়ে শুয়ে পড়লো বিছানায়। কাল সকালে একেবারে নানা বাড়ি গিয়ে বের হবে রমা, তার আগে আর দেরি হবে না।
কয়টা এসে পৌঁছালাম রে?
এখন বাজে 7:30।
ওরে বাবা, ভালোই হলো, বেশ গোসল টোসল দিয়ে ঘুমানো যাবে। যে গরম পড়েছে, আমি কিন্তু পুকুরে নামবো।
আমিও।
আরে ঘাটে লঞ্চ লেগে গেছে, এতক্ষণে তুমি এটা বলছো? হ্যাঁ লেগে গেছে, আর এখনই নামতে হবে।
এই যে তোমরা দেখি সবাই উঠে পড়েছো, যার যার ব্যাগ নিজেরা বহন করতে হবে কিন্তু।
সে তো বটেই, দাঁড়িয়ে আছো কেন তোমরা, নামো।
ও আচ্ছা, এ হলেন তোমাদের মুখের চাচা, মাঝে একটা ঘাট থেকে উঠেছেন, আমাদের সাথে থাকবেন এই 4 দিন।
ভালোই হলো, তাহলে চল নামি, সাবধানে নেমো, পিছলে পড়ে যেও না যেন।
ওকে।
এই হলো কাঠের সেই বাড়ি, বাড়িটা দোতলা, মেঝেটাও কাঠে, এত পুরনো অথচ কি সুন্দর। 22টি রুম আছে এই বাড়িতে, বাড়ির মাঝে একটা জলসা ঘর, এখানে নিশ্চয়ই নাচ গান হতো। আর বাড়ির পেছনে বিশাল পুকুর, পুকুরের চারপাশে আবার শান বাঁধানো ঘাট, একেবারে নিচতলা পর্যন্ত সিঁড়ি আছে বলে মজা নাই, বেশ একটু ছমছমে ভাব আছে বাড়িটায়, মজাই লাগছে ওদের। বাড়ির 3টা রুমে ওদের যাওয়া নিষেধ, মা আগেই বলে দিয়েছে। পশ্চিমের 3টা ঘরে, ওখানে সব পুরনো আসবাব রাখা, কিন্তু এই আসবাবগুলো না দেখার অনেক শখ রয়ার রমার। ওরা যুক্তি করে ফেললো একবার লুকিয়ে হলেও যাবে রুমগুলোতে। আর ওদিকে নামতে বাবা কেমন যেন গম্ভীর হয়ে গেলেন, গ্রামের মুরব্বীরা এসে হাত ছুঁয়ে চুমু খেয়ে গেল ওদের, কেমন যেন ভক্তির মতো। এমন হাল কখনোই দেখেনি রয় আবার রমা, আর দেখবেই বা কি করে, ওরা কখনোই নানা বাড়ি আসেনি। ওদিকে ব্যাগ ত্যাগ গুছিয়ে পুকুরের পাড়ে চলে এসেছে রন, স্বামী, স্বামী।
এই এই চল চল নেমে পড়ি।
কিন্তু আমি যে সাঁতার জানি না।
কেন যে সাঁতার জানিস না বুঝতেই পারি না বাবা, এবার ঢাকায় গিয়ে কিন্তু সবার আগে সাঁতার শিখবি, আর এখন আপাতত ওই সিঁড়িতে গিয়ে দাঁড়া। যা যা, ঠিক আছে এখানেই থাকবি, আর ক্রমশমান পানির নিচে কিন্তু একদম নামবি না।
ওকে, এই রণ তুইও নামবি না।
আমার কেন যেন মনে হচ্ছে আমি সাঁতার পারবো।
জীবনে কখনো সাঁতার শিখেছিস যে এখন সাঁতার পারবি?
পারবো মনে হয় আপু। আরে নেমে যা, আরে আমি আর ভাইয়া আছি না, কোনো টেনশন নেই,
সাবধান রণ, মা কিন্তু খুব বকবে যদি আমরা কোনো অঘটন ঘটিয়ে ফেলি।
আপু নো টেনশন।
সেদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয় অবাক হয়ে গেছে, রণ কি সুন্দর পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটা শুরু করে দিয়েছে। হঠাৎ তার গায়ে কাঁটা যাকে মনে হয়, এটা কি করে সম্ভব? সে কোনোদিন সাঁতার কাটতে পারে নাই, সে কিভাবে এক মুহূর্তে সাঁতার কাটা শিখতে পারল? ওদিকে পুরো বিষয়টা বারান্দায় দাঁড়িয়ে দেখছে রমা। এতদিন ধরে অনেক কিছুই মনে ধাঁধার সৃষ্টি করেছিল, আজ কেমন যেন আরো সন্দেহ দানা বেঁধে উঠছে। অনেক কিছুই তার কাছে তার 23 বছরের জীবনে খোলাসা হয়নি, আর আজও হবে বলে মনে হয় না। তবে সবকিছু ছাপিয়ে তার মনে একটাই কৌতূহল উঁকি ঝুঁকি মারছে, আর সেটা হলো পশ্চিমের 3টা ঘর। আচ্ছা, কি আছে ওই ঘরে? আর কেনই বা ওই ঘরে যাওয়ার নিষেধ? কিন্তু যেতে তো হবেই, এবং তা আজ রাতে। আর এর মাঝে রয় এক চিৎকারে হুশ ফিরল রমার। রয় কিভাবে যেন গলা পানিতে পড়ে গেছে আর ভয়ে চিৎকার শুরু করেছে। রয় দেখে কোনো ভয় নেই, বাকি 3 জন চলে এসেছে ওকে বাঁচাতে। রণ ভুষ করে ডুব গেল, আবার জেগে উঠল, তারপর রয়কে নিয়ে উঠে এলো পারে। মুহূর্তের মধ্যেই ওদের মুখগুলো গম্ভীর হয়ে গেছে, কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। রমা দোতলা থেকে ছুটে এলো নিচে, তারপর এক দৌড়ে একেবারে পুকুরের পারে।
কি হয়েছে রয়া, তুই ঠিকঠাক আছিস তো? তাহলে রণ কি হয়েছে, এত চুপচাপ কেন তুই?
আপু একটা অদ্ভুত বিষয়।
কি
আপু? যে পানির নিচে অসংখ্য সিন্ধু।
কি?
হ্যাঁ, আমি যখন ডুব সাঁতার দিচ্ছিলাম না তখন দেখলাম, আবার ছোট অপু যখন পড়ে যাচ্ছিল তখনও দেখলাম। আসলে সিঁড়ির নিচে আর সিঁড়ি না, সব সিন্ধু।
মানে
সত্যি বড় অপু, সিন্ধু থাকে থাকে রাখা, ওইটাই সিঁড়ি হয়ে গেছে।
বলছিস কি?
হ্যাঁ আপু, আমিও দেখেছি। আচ্ছা, তাহলে কি কোনো গুপ্তধন আছে ওই বাড়িতে?
যার মনে যা, আমি জানি না, আগে রয় স্থির হোক তারপর বোঝা যাবে সব।
আমি ঠিক আছি আপু, একটু ভয় পেয়েছিলাম, এই যা।
আমি শিওর এই বাড়িতে গুপ্তধন আছে, না হলে এভাবে বাড়ির চারপাশে জঙ্গা তৈরি করে রাখা হতো না।
আচ্ছা ঠিক আছে, আজ রাতে আমরা তাহলে এই বাড়ির রহস্য বের করব, ঠিক আছে?
আচ্ছা।
বেশ জমে গেছে এবং খুব রহস্য ঘনীভূত হচ্ছে। আমরা পরের পর্বেও কিন্তু আমরা তেমন কিছু জানতে পারিনি, কিন্তু অদ্ভুত কিছু জিনিস বা কৌতূহল সৃষ্টি করেছে আমাদের মধ্যে। সেটা হচ্ছে আমরা দেখলাম যে রয়া, রমা এবং রণ তাদের বাবা মা সাদেক আনবার এবং মাজি আনবারের সাথে সেই শেহঙ্গল গেছে একটি লঞ্চে করে, আর মাঝখানে মাঝপথে একজন তাদের দুঃসম্পর্কে এক চাচা উঠেছেন, তাদের সঙ্গে গেছেন, এবং তাদের সঙ্গে গেছে আরো তাদের দুই বন্ধু, পাশের বাড়িতে থাকা সাদি এবং সামি। এবং বাড়িতে যাওয়ার পরই সব লোকজন তাদের সঙ্গে দেখা করতে আসলো, কেমন যেন শুরুর থেকে একটা গা ছমছমে ভাব। আর তাদের প্রথমে নিষেধ করা হলো যে পশ্চিমের 3টে ঘরে তাদেরকে তাদের যাওয়া নিষেধ, সেখানে যাওয়া হবে না, এবং সেটাই তাদের মধ্যে অনেক কৌতূহল সৃষ্টি করেছে। আর আমরা দেখলাম যে তার ভাই, তাদের ভাই রয়া, রমার ভাই রণ, যেটা কখনোই সাঁতার জানতো না, একেবারে বাড়ির গ্রামের বাড়ির পুকুরে গিয়ে সে নেমেই সাঁতার কাটা শুরু করে দিল, অদ্ভুত একটা বিষয়। আর যেটা দেখলাম যে রয়া পানিতে পড়ে গেছিল, সেখান থেকে উঠে তাকে উঠিয়ে আনবার সময় সাদি, সামি এবং রণও দেখেছে যে সিঁড়ির পুকুরের সিঁড়ির নিচ থেকে থাকে থাকে সিন্ধুক, সেগুলি সিঁড়ি হয়ে গেছে, প্রচুর সিন্ধুক। চট করে একটা কথা মনে পড়ে গেল, সাদি এবং সামির বাড়িতে তাদের মায়ের আঁকা কিছু ছবি ছিল দেয়ালে, যেখানে প্রত্যেকটা ছবির মধ্যে সিন্ধুক ছিল, যেটা দেখে রমা প্রশ্ন করেছিল যে সিন্ধুক কেন, সব ছবিতে সিন্ধুক কেন? সিন্ধুক নিয়ে কি কিছু আছে নাকি আজকে কুয়াশায় বা এই কাহিনীর মধ্যে? আমরা কিন্তু কিছুই জানি না, আমরা এখনো সে অন্ধকারে রয়ে গেছি, এবং এই অন্ধকার কেটে আলো উঠতে পারে হয়তো বা কুয়াশার পরের পর্বে, অর্থাৎ শেষ পর্বে, যেটা আমরা শুনব কিছুক্ষণ পর, অর্থাৎ রাত 1টার বিরতির পর। আমরা ছোট্ট বিরতি নেবো, তার আগে তারপরে শুনবো। আর
আপনাদের কি মনে হচ্ছে, অনেকেই লিখে পাঠিয়েছেন আজকে কি থাকতে পারে সিন্ধুকের মধ্যে, এত সিন্ধুক কেন, এবং এখানটাতে এত সিন্ধুক থাকলে তাদের রয়া রণ এবং ওদের পাশের বাড়ি অর্থাৎ সাদি এবং স্বামীদের বাড়িতে তার মায়ের আঁকা ছবি দেয়ালে সেখানেই বা সিন্ধুক, তাহলে কি যোগসূত্র রয়েছে দুটোর মাঝখানে, আমরা সবাই জানবো। একটু একটা ছোট্ট বিরতি নিয়ে তারপর ফিরে এসে সঙ্গেই থাকবেন, সঙ্গে আছি শামিন, আমাকে লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। বুধুন, আমি একটু আগে শুনছিলাম যে সবাই জানতে চাচ্ছে যে সিন্ধুকের মধ্যে কি আছে, তার আলোচনা করছে যে গুপ্তধন আছে নাকি, কি আছে আমরা জানি শেষ পর্বে, কুয়াশা শেষ পর্বে, এখন আমরা শুনব কি আছে আসলে সেখানে। নিজেরা রহস্য ভেদ করার ব্যবস্থা করল বটে, কিন্তু এখানে যে আরো রহস্য আছে তা কেউ ঘুণা ঘুরেও টের পেল না। মারিয়া আনোয়ার ইতিমধ্যে কিছু যোগাযন্ত্র করেছে, আজও আকাশে চাঁদ নেই, হয় কালকে উঠবে না হয় পরশু, এর মাঝে যখন আশা হয়েইছে তখন কাজটা করেই ফেলা যাক, আর মাত্র 3 বছর হাতে আছে, এর মধ্যে অনেক কিছু হতে পারে, অনেক অনেক কিছু। মারিয়া আনোয়ার নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, তারপর প্রাণপণে খুঁজতে থাকে একটা ছবি, খুব পুরনো একটা ছবি, 23-24 বছর পুরনো, না কোথাও নেই, হয়তো সাদের ছবিটা ফেলে দিয়েছে, নয়তো পশ্চিমের কোনো একটা ঘরে আছে। হঠাৎ মারিনার হাতে পড়লো পুরনো একটা বই, তারপর পাতা উল্টোতে চোখে পড়লো ছবিটা। পুরনো ছবিটার মাঝে মারিনা দেখল নিজেকে, তার কোলে ছোট্ট রমা, সেই তখনকার ছবি যখন রমা এসেছিল ওই বাড়িতে, আর পাশে পাশে না সাদেক না, পাশে অন্য কেউ। দরজায় শব্দ হয়, মারিনা চট করে ছবিতে লুকিয়ে ফেলে শাড়ির আঁচলে, ঘরে ঢুকে সাদেক, তার চেহারা কঠিন হয়ে এই কারণে মারিনা আসতে চায়নি এই এলাকায়, ও জানে এই এলাকায় এলে একটা অঘটন ঘটবেই, না জানি এবার কে শিকার হবে, রণ স্বামী নাকি সাদি।
কি করছো?
কই কিছু না তো।
আমি তোমাকে খুব ভালো করে চিনি মারিনা।
হ্যাঁ, আর চেনো বলেই ঢাকায় ঘরের রুমটাকে সাউন্ড প্রুফ করে বানিয়েছো,
না হলে তো তোমাকে সামলানো যেত না।
গায়ে হাত তোলাকে সামলানো বলে না সাদেক।
কারণ তুমি অবাধ্য।
কিসের অবাধ্য?
সেটা তুমি খুব ভালো মতোই জানো।
আমাকে মারো ঠিক আছে, কিন্তু বাকি কাজগুলো
সেটার দায়িত্ব তোমারও।
মোটেও না, একটা জিনিস মাথায় রেখো, যেদিন ছেলেমেয়েরা জানবে।
তোমার ছেলেমেয়ে জানলে সমস্যা, আমার নয়।
তুমি এখনো
ব্যস থামো, কেউ আসছে।
হ্যাঁ, এবার না থামলে সবাই জেনেই যাবে, কিভাবে তুমি আমাকে ম্যানেজ করো।
ব্যাস
তাদেরকে চাপা ধমকে থেমে গেল মারিনা, এভাবেই থেমে আসছে সেই 22 বছর ধরে, 22 বছরই তো, 22 বছর। ওদিকে রুমের বাইরে দিয়ে সজোরে হেঁটে গেল রমা, বাবা মায়ের এই কথা সে শুনতে পেল না, শুনলে জানতে পারত বাবা কি করে মাকে ম্যানেজ করে আসছে। ওদের তখন মনোযোগ পশ্চিমের ঘর নিয়ে, আর এদিকে গ্রামে সাড়া পড়ে গেছে, এতদিন বাদে গ্রামে ফিরে এসেছে সাদেক আনোয়ার, ওরফে সাদেক মিয়া, সাথে আছে মুফিক মিয়া, আর তাদের পাইকে রাত ভর করছে ধীরে ধীরে, আর বাড়ির দিকে এগিয়ে আসছে কারো পোশাক পরা আগন্তুকের দল, কারো হাতে মশাল, কারো হাতে মোম, সবাই গম গম করে কি যেন বলছে।
নেই কোনো ভয়,
অবিজয় নেই কোনো ক্ষয়, অবিজয় নেই কোনো ক্ষয়, অবিজয় নেই কোনো ক্ষয়, অবিজয়।
বলতে বলতে ওরা যখন আসছে তখন রমানা পশ্চিমের ঘরে।
এই রুমের তালাটা ভাঙা খুব একটা কঠিন কিছু হয়নি, পুরনো তালা তাই মনে হয় কেউ খেয়াল করেনি। তারা
আস্তে আপু আস্তে।
তারা আগুন জ্বেলেনি? হ্যাঁ এখন ঠিক আছে।
ও মাই গড বলার সাথে সাথেই আলো নিভে গেল। অনেক সাহস সঞ্চয় করে আবার মোম জ্বালানো সাজে। দেখে ঘর ভর্তি শুধু সিন্দুক আর সিন্দুক, এত সিন্দুক ওরা একসাথে আর কখনো দেখেনি। আর দেয়ালে তারার মতো কি সব বাজি আঁকি বুকি, একটা আলমিরা অনেক পুরনো, পাল্লাটাও ভেঙে গেছে, হুবহু রমাদের বাসাটার মতো। আর একটা সিন্দুকের ওপর লাল টিকা দেয়া। রমা ধীরে ধীরে সে সিন্দুকের কাছে যায়, তারপর পাল্লা ধরে চাপ দেয়। আর অমনি উপর থেকে এসে পড়ে একটা হাত, না না হাত না, সেটা একটা কঙ্কাল, পাঞ্জাবি পরা কোনো এক মানুষের কঙ্কাল। সবাই চিৎকার দিয়ে নিচে নামতে থাকে। তখন দেখে বাড়ির পেছনে সব আগন্তুক শাড়ি বেঁধে দাঁড়িয়ে কি যেন জপছে, ঘোর অন্ধকারে ভূতের মতো লাগছে তাদের। আগন্তুকের মনোযোগে বিঘ্ন সৃষ্টি হয় রমাদের চিৎকারে। রমারা এসে খানিক দূরে দাঁড়িয়ে যায়। এরা কারা, কি চায় এরা? সবার মুখ আলখেল্লার আবরণ দিয়ে থাকা। একজন এগিয়ে আসতে থাকে ওদের দিকে, আরো কাছে আরো কাছে এগিয়ে আসে, এসে এসে মাথার হুকটা ফেলে দেয়। রয়া অবাক হয়ে গেছে, কিন্তু বাবা বাবা
এসো, তোমরাও এসো।
না
তোর না আসলেও চলবে, রণ সাদি এসো।
ওরা এবার ভয় কাঁপতে থাকলো। রণ আর সাদি সম্মোহনের মতো এগিয়ে গিয়ে ওদের সাথে হাত ধরে দাঁড়ালো কুকুর পাড়ের পাশে, আর বলতে লাগলো একই কথা,
নেই কোনো ক্ষয়, হবেই জয়, 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 নেই কোনো ক্ষয়।
এগিয়ে গেল রয়ারা, শুধু রমা একা বোকার মতো ফ্যাল ফ্যাল করে দেখছে সেই দৃশ্য। আর এর মাঝে ঘটলো এক ঘটনা, এদের মাঝ থেকে একজন হঠাৎ শূন্যে ভেসে উঠল। রমা চিৎকার দিল, সে মানুষটা হাওয়া ভর করে ভেসে এলো ঠিক পুকুরের মাঝে। আর তখন স্বামী, হ্যাঁ স্বামী, স্বামী তো শূন্যে ভেসে উঠে এলো পুকুরের মাছ থেকে। ও পুকুরে কোথা থেকে এলো? কত ভম্ব রমা ভাবছে, সে ভাসমান মানুষটা স্বামীকে পুকুরের ধূপ করে আবারও ফেলে। আর তখন ঠিক দরকার বাতাসে মুখে কাপড় সরে যায়। রমা অবাক হয়ে দেখে, দেখে পাশের বাসার আন্টি। রমা ছুটে যায় বাবার দিকে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সে কিছু না বুঝে একটা ইট তুলে নিল নিজের হাতে, তারপর সজোরে মারলো বাবার দিকে। বাবার মাথায় লাগলো ইটটা, না ব্যথা দিল না বাবা, বরং সে পেড়ে আসতে থাকলো রমার দিকে। বাবার এই মূর্তি কেউ দেখেনি, কেউ। রমা এক পা দু পা করে পিছুচ্ছে, আর ঠিক তখনই সূর্যের আলোক ছটা এসে পড়লো রমার মুখে। মুহূর্তে পুকুর পাড়ের সবাই হাওয়া হয়ে গেল, স্বামী পানিতে পড়ে গেল, সবাই মিলিয়ে গেল যেন হাওয়া। ততক্ষণে ধ্যান ফিরে এলো রমার, এই কি অবস্থা হচ্ছে, কি হচ্ছে, মা কই? দৌড়ে রমা মায়ের ঘরে যায়, নিয়ে ওর চোখ একেবারে ছানা বড় হয়ে যায়।
মা তোমাকে এভাবে বাঁধলো কে?
আগে আমার হাত খোল, এখান থেকে বের হই তারপর।
মা ওই ঘরের সিন্ধুকে কঙ্কাল, পুকুরের সিন্ধুক, পুকুর পালে শয়তানের পূজারী। মা আন্টিও আছে ওদের সাথে, কি হচ্ছে এসব?
বলছি তো সেই আন্টি আমাদের সাথেই এসছে, আগে খোল আমাকে তারপর বলছি। রয়েরা কোথায়?
পুকুর পাড়ে, সবাই অজ্ঞান।
চল। মাকে এভাবে দেখে রমা আরো অবাক হয়ে গেল, এভাবে পশুর মতো করে বাঁধা, আবার মুখে রুমালও গোজা ছিল। কিন্তু মা কিছু উত্তর দিলেন না, সোজা চলে এলেন পুকুর পাড়ে। সাবধানে চার পাশ দেখে, না সাদিক নেই, নিশ্চয় রাত ভোর উপাসনা করে ক্লান্ত। এই সুযোগ মারিনা সবাইকে জাগিয়ে দেয়। রণ আর সাদি যেন ঘরে আছে, ওভাবে ওদের টেনে স্বামী আর রয়কে কোনো মতে ধরে রমা আর মারিনা ছুটতে লাগলো। যেভাবেই হোক এখন পুলিশ স্টেশনে যেতেই হবে, আর রাতের আগেই ছাড়তে হবে এই সিহেনগঞ্জ। পুলিশ পুরোটা বাড়ি ঘিরে ফেলেছে, পুকুর থেকে তোলা হলো না হলেও দেড়শো সিন্ধুক, আর সবগুলোতেই কঙ্কাল। আর সেই লাল টিকার সিন্ধুকটা খুলতেই পাঞ্জাবে পড়া কঙ্কালটা পড়ে গেল মাটিতে। মারিনা সেই কঙ্কাল ধরে কাঁদতে লাগলো, কিন্তু আর দেরি করার উপায় নেই, ওরা রওনা দিল ঢাকার উদ্দেশ্যে, একেবারে নতুন কোনো ঠিকানায়। আর যাওয়ার পথে মা দিল রমার সব উত্তর।
সাদেক তোমার বাবা না, তোমার বাবা শহীদ, যার কঙ্কাল ছিল সিন্ধুকে। তোমাকে এক বছরের কোলে নিয়ে আমি আসি এই বাড়িতে বেড়াতে। আমার পূর্বপুরুষ জমিদার থাকলেও কোনো রাজত্ব ছিল না, তাই বাড়িগুলো টিকিয়ে রাখতে তারা সাহায্য নেয় শয়তানের পূজারি। ওরা বলে এই বাড়ি তারা রক্ষা করবে, বিনিময়ে তাদের উত্তরপুরুষদের জন্ম দেওয়াতে হবে। তোমার বাবাকে ওরাই খুন করে, করে আমার সাথে সাদেকের বিয়ে দেয়। সাদেকের ঘরে জন্ম নেয় রয়া আর রম।
এই জন্যই আমাদের চেহারার কোনো মিল নেই।
হ্যাঁ, আর পরে আরেক পূজারি এসে পাশের বাসায় ছাই নেয়। ওর ঘরে হলো সাদিক, স্বামী ওদের সন্তান না। ওদের টার্গেট ছিল তোমাকে দিয়ে দিয়ে আবার আরেক সন্তানের জন্ম দেওয়াবে। এভাবে একশো সন্তান হলে অমর হবে সেই গ্রামের মানুষ।
আর আর সিন্ধুকের লাশ?
সিন্ধুকের লাশ হলো ওদের বলি।
উফ মা, আর আমরা ভাবতাম তুমি ছাপাতে, কিন্তু এখন দেখি
এমনই হয় মা, যা ঘটে তা পুরোপুরি চোখে দেখা যায় না।
আর ওরা?
স্বামীকে আমি বলেছি, রয়া আর রনকেও বলবো। শুনেছি পুলিশ এতক্ষণে সাদেককে ধরে ফেলেছে, এর মাঝেই আমাদের বাসা বদলে দিতে হবে।
যাক মা, তাহলে ভালোই হলো।
ওদের বিভীষিকাময় রাতটা কাটছে অবশেষে, আর রাতেই ওর বিয়ের চাঁদ, কাল থেকে নতুন দিনের শুরু। কিন্তু একটা জিনিস ওরা কেউই লক্ষ্য করল না, সে দ্বারকাঠটা ঠিকই আসছে ওদের পিছু পিছু রাতের অন্ধকারকে সাথী করে। শেষ হলো আজকে কুয়াশার মূল কাহিনী, আর এখন বলছি আজকের কাহিনীর নাম হচ্ছে সিন্ধুক। সিন্ধুক আর লিখেছেন সৈয়দ ফরজানা জামান রুম্পা, নাট্যাংশ পরিচালনা করেছেন শেরুস্তা আবিদ শাড়ি, সাউন্ডে ছিলেন রনি, আর অভিনয় করেছেন শাড়ি, মৌ, সেতু, সিফাত, নাদিরা, রেহান, সুমন ও শাকিল। পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ জানাচ্ছি। আর ট্রিপল টু ওয়ানে অনেকেই লিখে ফেলেছেন, ইতিমধ্যে অনেক এসএমএস অপেক্ষা করছে। আমি এই মুহূর্তে যিনি পাঠিয়েছেন তার থেকে শুরু করছি। রাকিব লিখেছেন, উত্তরা থেকে আপু, খুব ভয় অস্থির লাগছে। ভূত লিখেছেন চিটাগং থেকে শ্যামিন আপু, আপনার সাথে কি একদিন দেখা করব, ভয় পাবে না তো? না, আমি ভূত ভয় পাই না, ভূত যদি ভয় পেতাম তাহলে তো কুয়াশার আয়োজন করতাম না। প্রমি লিখেছে চিটাগং থেকে, খুবই কনফিউজিং একটা স্টোরি, বাট খুবই ভালো, থ্যাংকস এবিসি রেডিও এরকম একটা শো আমাদের উপহার দেওয়ার জন্য। নুরুল্লাহ রংপুর থেকে লিখেছে, ঘুমোতে যাওয়ার আগে শুনি কুয়াশা, মনের মধ্যে ভয় বাঁধে বাসা, ভালো লাগে তাই তো শুনি এবিসি আর কুয়াশাকে, এই ফার্স্ট এসএমএস করলাম আপু আপনাকে, চমৎকার। কুয়াশা অ্যান্ড প্রেম রোগ হলো সব প্রোগ্রামের বস, থ্যাংকস এবিসি ফর দিস টু প্রোগ্রাম অ্যান্ড 13 আগস্ট আমার লাভারের, বাকিটা আসেনি, তোমার নামটাও আসেনি। জুবাই লিখেছে নারায়ণগঞ্জ থেকে, শ্যামিন আপু আমি কুয়াশাকে অনেক ভালোবাসি। সাইব লিখেছে মুন্সিগঞ্জ থেকে, হ্যালো আপু, হাউ আর ইউ আপু, গল্পে যত ভয় পাচ্ছি তার চেয়ে চিৎকারটা বেশি ভয় করে আপু, আমি তোমার নতুন বন্ধু, আমাকে ওয়েলকাম করো, ওয়েলকাম সাইব। ডেভিল ওয়ারশিপ অসম স্টোরি ইথিকা লিখেছে। আচ্ছা, এম ডি আবির লিখেছেন, আবির হোসেন ইপিজেড এলাকা থেকে লিখেছেন, আপু আমার মনে হয় ফার্স্ট ঘটনায় দুটো গল্প শুনলে বেশি ভালো হবে, থ্যাংক ইউ আপু অ্যান্ড কুয়াশা টিম। আমি রাসেল ভুলতা থেকে, আপু তোমাকে ধন্যবাদ আমার প্রথম দুটো এসএমএস পড়ার জন্য, আই লাভ ইউ।
তুহিন চাকমা ফ্রি পোর্ট চিটাগং থেকে লিখেছেন, শারমিন আপু সবকিছু মিস হলে কুয়াশা মিস হয় না, বিকজ আই লাভ কুয়াশা। আমি সিং সিয়ান মারমা কোকিমারা থেকে, হাই আপু, আমি আপনার নিউ ফ্রেন্ড, প্লিজ আপু ওয়েলকাম করো, আজকে ফার্স্ট কুয়াশা শুনছি, খুব ভালো লাগলো, ওয়েলকাম সিং সাইন মারমা। হাই শারমিন আপু, আমি শাম্মি, আমি ক্লাস নাইনে পড়ি, একে হাই স্কুল যাত্রাবাড়ি। তুমি আমার ফ্রেন্ড রূপালী, উর্মি, মোহনা, সুমনাকে হাই বলে দাও, লটস অফ লাভ শারমিন আপু। হাই রূপালী, উর্মি, মোহনা, সুমনা, তোমরা সবাই কুয়াশা শুনছো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। উজ্জ্বল দাস ধানমুড়ি থেকে, আজকের স্টোরিটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ আপু। রোজা লিখেছে, আপু টুডে স্টোরি ওয়াজ রিয়েলি অসম, ভৌতিক স্টোরি, আপনি বিপি রিয়েল নাম জি, আজ রয়ার ক্যারেক্টারে কে অভিনয় করেছে, রয়ার রমা কোনটা থেকে সেটা আমার মনে নেই, রয়ার রমার ক্যারেক্টার অভিনয় করেছেন একটাতে মৌ আরেকটাতে শাড়ি। শ্রাবণী চিটাগং ক্যান্টনমেন্ট থেকে লিখছে, আপু আমার ক্লাসমেট সুবর্ণা আর নিশি তোমার শো শুনতে খুব ভালোবাসে, ওদের প্লিজ হ্যালো বলে দাও। হ্যালো সুবর্ণা, হ্যালো নিশি। আচ্ছা ভূত লিখেছে চিটাগং থেকে আবার, আমি কি মানুষকে ভয় দেখানোর গল্প পাঠাতে পারবো? ওয়াই নট, নিশ্চয় পাঠাতে পারো। মিরপুর থেকে তুষার লিখেছে, আপু স্টোরিটা রহস্যে ভরা আর এই ভয়ের আর ভয়, আপু গতকাল সুপার মুন দেখেছিলেন, স্টোরিটার নাম সিন্ধুক, একদম সঠিক, তুমি অনেক আগে লিখেছে, আসলে স্টোরিটার নাম সিন্ধুক, সুপার মুন দেখেছি, গতকালকেও দেখেছি, আজকেও দেখেছি। শ্রাবণী লিখেছে ঢাকা থেকে, আপু অসম স্টোরি, আই লাভ ইউ ভেরি মাচ আপু, অ্যান্ড লাভ কুয়াশা অলসো, কুয়াশার টিমকে অনেক অনেক থ্যাংকস, তোমাদের হার্ডওয়ার্কিং কে ফেলিউট জানাই, অনেক ধন্যবাদ শ্রাবণী, খুব খুব খুশি হলাম তোমার সেমেস্টার পরে। রাজকন্যা রাজপ্রাসাদ থেকে লিখেছে, আপনি যান আজকের গল্পটা খুব ভালো ছিল। রিজভি লিখেছে চিটাগং থেকে, হাই আপু কি খবর, আপু আজ তোমাকে আমার ভেরি সুইট ফ্রেন্ড তামান্না ইয়াসিন নেহা শুনছে, তাকে বলবে, তাকে কি হাই বলবে, হাই বলবে কিনা সেটা তুমি জানো, প্লিজ কিছু বলো। হাই তামান্না, কুয়াশা, আচ্ছা কুয়াশা লিখেছে আগে, জাহিন লিখেছে শান্তিবাগ থেকে, আপু আজকের শান্তিবাগ চিটাগং থেকে, ঢাকার একটা শান্তিবাগ আছে, আপু আজকের গল্পটা অনেক ফাটাফাটি এবং এক্সাইটিং ছিল, অনেক ধন্যবাদ। ভূত লিখেছে, ভূত তোমার এসএমএস পড়তে পড়তে আমি এখন ভয় পাচ্ছি, আমি আর তোমার এসএমএস পড়বো না আপাতত। প্রতীক লিখেছে, আপু এতদিন ধরে টেক্সট করি তুমি পড়ো না, আর থার্টিন তারিখে বেস্ট অফ লাক, আচ্ছা বেস্ট অফ লাক প্রতীক। মিম দারুস সালাম থেকে, আপু আমি সবসময় শুনি, এসএমএস করলেও পড়ো না, আমি ক্লাস টেনে পড়ি, এসএমএসটা পড়ো প্লিজ 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 প্লিজ। চিটাগং থেকে পূর্ণা, আমি তোমার নিউ ফ্রেন্ড, গল্পটা নাইস, ওয়েলকাম পূর্ণা। শারমিন আপু, আই জাস্ট নোটিস দ্যাট মেইন স্টোরির জায়গায় দ্য গ্রাজ মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক কি ইউজ করা হয়েছে? আমরা অনেক অনেক ধরনের সাউন্ডস্কোর ইউজ করি, আমাদের সাউন্ড এডিটর বলতে পারবে যে কখন কি ইউজ করছি, এটা একদম স্পেসিফিক্যালি তো বলা যাচ্ছে না। আর তুমি যে নোটিস করেছো বা যদি জেনা মিউজিক হয়ে থাকে, স্কোর হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি তোমাকে ধন্যবাদ দিতে হবে তোমার কানের জন্য, শুনবার কানের জন্য। থুই চিং মারমা কাপ্তাই থেকে, আপু আমি আপনাকে খুব, আপনার ওকে উপর খুব রাগ করেছি, আমার চারটে এসএমএস করেছি, আপনি একটাও পড়েননি। থুই চিং মারমা, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে স্টোরি চর্মা যখন সম্প্রচার হচ্ছিল, করা হচ্ছিল, তখন কিন্তু কারো এসএমএস পড়া হয় না, তুমি যখন অন্যদেরটা পড়ছো তখন তোমার তো আসেনি, তাই তোমার তো পড়া হয়নি, এখন এসেছে তাই পড়ে দিচ্ছি এবং শেষ করে আমি এসএমএস গুলো পড়ি, সুতরাং রাগ করা চলবে না সেক্ষেত্রে। রাফি চিটাগং থেকে, দারুণ গল্প আপু, শাগুস্তাবিদ শাড়ি, আপুকে এবিসির পারমানেন্ট আর্জে বানিয়ে দেওয়া হোক। আর আপু আপনার মিতা সাফরিন, আপু সাফরিনের নাম আমার মিতা না, কারণ সাফরিনের নাম হচ্ছে সাফরিন, আমার নাম হচ্ছে শারমিন, আপু কোন চরিত্র অভিনয় করছে না কেন, সাফরিন এখন আর এখানে কাজ করে না তাই। নেহা লিখেছে বনানি থেকে, আপনি ক্যান ইউ গিভ মি রেহান ভাইয়ার অ্যাড্রেস, রেহান ভাইয়ের অ্যাড্রেস হচ্ছে এবিসি রেডিও এফএম 89.2। রুবেল লিখেছে চিটাগং থেকে, আগ্রাবাদ থেকে, হাই শারমিন আপু, কাহিনী কি কাহিনী শোনালেন, চার দিন ঘুম আসবে না। রাকিব লিখেছে উত্তরা থেকে, আপনি খুব ভয়ে অস্থির লাগছে। কুয়াশাকে লিখেছে এম ডি লিটন মাহমুদ, হ্যালো শারমিন আপু, আমি খুব ভয় পাচ্ছি, আবার কি হবে জয় হবে জয়, আর এতে বাকিটা কি লিখেছে ভাই আমি পড়তে পারলাম না, আমি সরি।
শ্রাবণ লিখেছে সন্দীপ থেকে, শ্যামিল আপু কেমন আছো? আপু তোমা আমার মনটা খুব খারাপ, কিছু ভালো লাগছে না, কি করবো বলো না। এবিসির সঙ্গে থাকো, মন ভালো হয়ে যাবে। কুয়াশাকে লিখেছে এমডি লিটন, এটা বোধ হয় পড়লাম একবার, আরেকবার এসে এসে গেছে। আলভি গোপী বাক্সাকে, করা করা খুব করা গল্পটার জোস। আর সিন্ধুকের মধ্যে কোনো রহস্য আছে, আপু সিন্ধুকের মধ্যে কোনো রহস্য আছে বলে আমার মনে হয়। তাহলে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। মাশফিক গাজীপুর থেকে লিখেছে, আপু আমার মন খুব খারাপ, বাট সেকেন্ড স্টোরিটা কৃপি, এটা কে নাম তো পাঠাওনি। ফাহিম লিখেছে টঙ্গী থেকে, দ্য স্টোরি ওয়াজ মাইন্ড ব্লোয়িং, আপু আপনি সবসময় আমার এস এম এস পড়েন, জানি আজকেও পড়বেন, তাই আপনাকে অনেক বেশি ভালো লাগে, আই লাভ কুয়াশা, আই লাভ ইউ টু। অনেক ধন্যবাদ ফাহিম, আমি কুয়াশা তো সবার এস এম এস করি সাধারণত, খুব একটা মিস যায় না। কুয়াশা প্রিয় মিলন চিটাগং লিখেছে, হাই আপু, দ্বিতীয় স্টোরিটা ভেরি ভেরি নাইস স্টোরি আপু, তোমার প্রেম রোগের সাথে সাথে বন্ধু তোমাদের ফোনে সাথে সাথে বন্ধুগুলো ফোনে না পেয়ে প্রেম রোগ থেকে অনেক দূর, বাকিটা আসে নাই। আর মুক্তা লিখেছে, যাত্রাবাড়ি থেকে, শ্যামিন আপু তোমাদের প্রোগ্রাম আর শুনবো না, তুমি আমার এস এম এস একটাও পড়ো নাই। এই যে পড়লাম, শুনতেই হবে তোমাকে। আমি লিখেছি কাপ্তাই থেকে, আপু তোমার নতুন বন্ধু প্লিজ আমার এস এম এস টা পড়েন, আই লাভ কুয়াশা, আই লাভ ইউ। রুবেল চিটাগং থেকে লিখেছে, আগ্রাবাদ থেকে, আপু আমার খুব ভয় লাগছে, হাউ আর ইউ? ভালো আছি। সাইম লিখেছে পটিয়া থেকে, আমার ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং আর ফেভারিট ছিল কুয়াশা, আই লাভ অরিজিৎ সিং আর আজে সাইম। ওকে, মাহিম লিখেছে, আপু আমার মনে হয় কাকটা একটা ইনফর্মার, আর আমার মনে হয় রমার বাবার সাথে তাদের পাশের বাড়ির আন্টির সাথে কোনো যোগাযোগ আছে, ডেফিনেটলি। আমি তো সেটা শেষেই শুনলাম, এগুলো অনেক আগে এসেছে, আমি একেবারে এই মুহূর্তে যেগুলো এসেছিল সেগুলো থেকে পিছনের দিকে যাচ্ছি পড়তে পড়তে। হাই শ্যামিন আপু কেমন আছো? আমার নাম এস এম। রুবেল আরামবাগ থেকে, আপু একা একা সাততলার ছাদে বসে শুনছি আর এনজয় করছি। চৈতি লিখেছে, আপু রমার বাবা ওদের বাবা না, রমা রয়া ওদেরকে রমা রয়া ওদেরকে প্ল্যান করে আনা হয়েছে। এটাকে সজল লিখেছে যাত্রাবাড়ি থেকে, আয়সামিন আপু আমি এবিসি রেডিওর নতুন ফ্রেন্ড, আজকের কুয়াশা অনেক ভালো লাগলো। প্রবীর চিটাগং থেকে, আপু কেমন আছেন? আপু সিন্ধুকের ভেতর ভূত আছে মনে হয়। তানভীর নিউজ কাটন, ওয়াও মারাত্মক রহস্যময় কাহিনী। ডিজে নজরুল লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, শ্যামিন আপু আপনি আমার কি মাকে বলে দিন আমাকে যেন একবার মধুরিমা নাকি আমি ঠিক বুঝতে পারলাম না নামটা, আই লাভ ইউ বলে দেয় আপনাকে। টাকা দিয়ে কি সব লিখেছে ভাই, কিছুই বুঝতে পারছি না, ভীষণ অগোছালো এবং অস্পষ্ট, আই এম সরি আমি পড়তে পারলাম না। রিমি রয় চিটাগং থেকে, আমি ফার্স্ট জয়েন করলাম, আমার ছোট ভাই রিমন এই প্রোগ্রামটা অল টাইম শুনে আর এস এম এস পাঠায়, যখন আপনি এস এম এস টা পড়েন ও তখন এত খুশি হয় আর রেকর্ড করে রাখে, সো সুইট। জেরিন লিখেছে, আপু স্টোরিটা অসাম। কক্সবাজার থেকে সাকিব লিখেছে, হাই আপু এত সুন্দর কুয়াশা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। পনির লিখেছে ঢাকা থেকে, সিন্ধুগুলির মধ্যে হবে, আমি নদী লিখেছে, যাই হোক মধ্যে কিছু আছে। আপু কুমকুম আপু এখন কুয়াশা অভিনয় করে না কেন? তামিমা সন্দীপ থেকে, করে তো, এই সপ্তাহে ছিল না, ছুটি নিয়েছে সেই কারণে, আর একই ভয়েস আমরা একটু চেষ্টা করি একটু ভ্যারিয়েশন আনতে, একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভয়েস দেয়ার বা চেঞ্জ করে দেয়, পরপর থাকে অনেক সময় হয়ে যায় পরপর, কিন্তু অনেক সময় গ্যাপ থাকে মানে, খেয়াল করে দেখো। তানজি চিটাগং থেকে লিখেছে, মনে হয় ওরা সবাই ভাই বোন, সামির সাদির মা সাদেক সাহেবের অন্য ওয়াইফ, আর দার কাটটা হয়তো গুপ্তধনের রক্ষক, বাবা অনেক কিছু ভেবে ফেলেছিল, কিছুটা তো সঠিক হয়েছে তোমারটা। স্মৃতিতা সন্দীপ থেকে লিখেছে, শ্রাবণের রাত, বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, মাঝরাতে বৃষ্টি পড়ার শব্দটা অসাধারণ, আর এরই মাঝে কুয়াশা শোনার ফিলিংসটাই অন্যরকম, খুব সুন্দর। আর স্নিগ্ধা লিখেছেন, শুনছি ঘাই শামিন আপু কেমন আছো, আজকের গল্পটা খুব ভয় লাগছে বাট ভালো লেগেছে। এটাকে লিখেছে ইফতি চিটাগং থেকে, চিটাগং জিসি মোড় থেকে। আপনি, আপনাকে থ্যাংকস, এখন আমি খুব হ্যাপি, আমি আমার দুই ফ্রেন্ড হাফসা আর একটা কে বন্ধু যেন সারা জীবন থাকে। আচ্ছা, হাফসা তো বন্ধু সারা জীবন থাকে, আচ্ছা আমি উইশ করছি সারা জীবন গুড উইশেস থাকে সারা জীবন, যেন তোমাদের বন্ধুত্ব অটুট থাকে। মোহাম্মদ কাইসার কাশফি লিখেছে, কুয়াশে শুনছি উইথ ফেসবুকিং। আচ্ছা, আজকে স্টোরিটা খুব মজা লাগছে, মেবি সিন্ধু গুলাই মানুষকে মেরে বন্দি করে, সিন্ধু গুলোকে মানুষকে মেরে বন্দি করে রাখা হতো। একদম ঠিক শর্মিন আপু, আমার মনে হয় সিন্ধু নিয়ে কিছু একটা ঘটবে, আমি বলছিলাম প্রেডিক্ট করতে। মৌসুমি শাখাই বাজার থেকে, হ্যালো শর্মিন আপু কেমন আছো, আমি ভালো আছি মৌসুমি, তুমিও নিশ্চয়ই ভালো আছো। আজকের গল্পটা রহস্য ও ভয় ছিল প্রচুর, এটা লিখেছো, আরো লিখেছো গল্পটা খুব ভালো লেগেছে, থ্যাংকস টু অল। আচ্ছা, অনেক ধন্যবাদ। কোহিনুর লিখেছে, প্যারিদাস রোড থেকে, বাংলা বাজার থেকে, আপনি খুব ভয় লাগছে, তোমার ভয়েসটা অনেক সুইট, আই লাভ ইউ শর্মিন আপু এন্ড কুয়াশাটি। আকাশ লিখেছে, আজিমপুর থেকে, খুব ভয় করছে, আমি আর আমার ইউসুফ আন্তর কুয়াশা শুনছি এনজয় করছি। ড্রিম গার্ল লিখেছে, আপু সিন্ধুকের ভেতরে কোন সত্য রহস্য আছে, আর সেটা স্বামীর মা ও রয়ার বাবা জানে। বাবা রে বাবা, অনেক কিছু ভেবেছে। রুম্পা আপুকে অনেক থ্যাংকস নাইস স্টোরির জন্য, রাকিব লিখেছে মিরপুর থেকে। রোজা লিখেছে, আপু স্টোরিটার নাম মেবি সিন্ধু ইজন্ট ইট, আমার বাড়ি বরিশাল। আমি প্রায় জিজ্ঞেস করি আপনার বাড়ি কি বরিশাল, আচ্ছা এটা আমি জিজ্ঞেস করি অনেক সময়, বরিশালের কথাটা একটা আলাদা, মানে টোনটা একটু অন্যরকম বোঝা যায়, একটা টান আছে, সেসব ওরকম করার কথা সেরকম টান থাকলে আমি জিজ্ঞেস করি। আর বরিশালের প্রতি আমার দুর্বলতা আছে, কারণ আমার নানা বাড়ি হচ্ছে বরিশাল। শর্মিন আপু, আমি জসিম, আজ ফার্স্ট এসএমএস করেছি, আমার মনে হয় রমার বাবা মানুষ না, সাধু, আচ্ছা সাধু এবং সাধু শয়তান। কোহিনুর লিখেছে, কোহিনুর তো পড়েছিলাম বোধহয় একটু আগে, হাই আপু আমি প্যারিস, প্যারিস কার নাম হয় নাকি, আমি কখনো আগে শুনিনি, ভালো তো। সিন্ধু যা বিষয়, সিন্ধুকের বিষয়টা খুব রহস্যময় মনে হয়। আর নাজমুল লিখেছে, বন্দর থেকে শর্মিন আপা, কাক হলো সাদি স্বামীর আম্মু, যা হতে পারে, হ্যাঁ সাদি স্বামীর আম্মু হতে পারে, কাক কাক হয়ে আসছিল হয়তো বা। আলো মানিকনগর থেকে, আপু আমার তো ভয়ে গা ছমছম করছে, তাও আবার একা একা শুনছি, তাও তোমার কুয়াশা আমি মিস দেই না, অনেক ধন্যবাদ তোমাকে। কুয়াশার কথা লিখেছে, আপু আমি অন্তর, আজকের গল্পটা খুব ভালো হয়েছে। পার্থ লিখেছে, আপু সিন্ধুকে মানুষের লাশ রয়েছে, কেমন আছে, আমি ভালো আছি। রুবেল খান লিখেছে, শ্রীপুর থেকে, আপু কুয়াশা আমি বহুদিন ধরে শুনি, কিন্তু প্রথম এসএমএস করলাম আজকে, মনটায় অনেক কষ্ট পাচ্ছি, হলো প্রিয় বাবা মারা গেছে, আমি তোমার বাবার আত্মা শান্তি কামনা করছি, আই এম সো সরি। তারপরে তুমি কুয়াশা শুনছো, ভালো থেকো, আর সবাইকেই তো একদিন যেতে হবে, আমি জানি প্রিয়জন হারানোর কষ্টের মতন আর অন্য কোনো কষ্ট হতে পারে না, তারপরে বলবো তুমি ভালো থেকো। নাজিও লিখেছে উত্তর থেকে, আপু আমি আই এম ড্যাম শিওর এটা ভ্যাম্পায়ার নিয়ে আজকের গল্প, না হয়নি আজকের গল্প ভ্যাম্পায়ার নিয়ে ছিল না। শ্যামিন আপি আমি কুয়াশা শুনছি, বিপির আসল নাম কি, বিপির আসল নাম বিপি। কুয়াশা অ্যাডভেঞ্চার অ্যান্ড গোয়েন্দা স্টোরি চাই, আজকের মেন স্টোরিটা অনেক অদ্ভুত হয়েছে, মিস্টেরিয়াস, আমার মনে হয় রয়া অ্যান্ড রমার গ্রামের বাড়িতে কিছু আছে, রয়া অ্যান্ড রমা আপন ভাই বোন। আচ্ছা এটা এসেছিল বেশ আগে, আমি একদম শেষে আবার যাচ্ছি, এই মুহূর্তে গিয়ে এসএমএস পাঠিয়ে দিই, সেটা পরে আজকে আমি বিদায় নেব। হাই আপু আমি নোমান, কুয়াশা ইজ দ্য বেস্ট, থ্যাংক ইউ নোমান। আর আজকে তাহলে এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন, আমার সঙ্গে আবারও কথা হবে সামনে শুক্রবার, দুপুর দুটায় হাওয়া বদলে সে পর্যন্ত মিসের সঙ্গে ছিল। শুভরাত্রি।
para cada despertar. Un jardín de paz y de poesía. Porque puestos a soñar, fácil es imaginar esta humanidad en armonía.
Chal de ke raat ko bol tha pade, kya tumara jaate the.
চাঁদ দেখে রাতে খবর না পাবে কথা মারা যাবে
Oh, Downloaded from FusionBD.com.